exclusively on FusionBD.com.
Guasha.
Guasha.
ABC Radio 89.2 FM. Shunray FM. Uttanto possible agent. কুয়াশা আর সঙ্গে আছে সেদিন আর আমার সঙ্গে আছে কুয়াশার এক ফাইলের সত্য ঘটনা এবং কুয়াশার আরো একটি গল্প। শুরুতে আমরা শুনব কুয়াশার ফাইলের সত্য ঘটনা। আজকের ঘটনাটির নাম অস্ট্রেলিয়াস ওয়ার্স্ট কিলার কাপড়। আসুন তাহলে শুনি কুয়াশা এক ফাইলে অস্ট্রেলিয়াস ওয়ার্স্ট কিলার কাপড়। তারপরে আবার ফিরছি অস্ট্রেলিয়ার এক ছোট্ট শহর পার্থ। সেই শহরের ছোট্ট একটা সাবার্বে বেড়ে আছে ডেভিড বার্নি। ডেভিডের বাবা জন বার্নি ছিল লোকাল ব্যাপটিস্ট চার্চের একজন নিয়মিত সদস্য। শারীরিকভাবে সে কিছুটা বিকলাঙ্গ ছিল, যেটা সাধারণত খুব একটা বোঝা যেত না। সে সবার সাথে তেমন কথাও বলত না। জন বার্নির স্ত্রী মার্গারেট বার্নি তার স্বামীর থেকেও অদ্ভুত ছিল। সবার সাথে অভদ্র আর উগ্র ব্যবহার করা, অনেক বেশি পরিমাণে ধূমপান করা, এছাড়া মদের প্রতি তীব্র নেশা সবগুলো ছিল তার। ছোট্ট ডেভিড বার্নির পরিবার খুব একটা সুখের পরিবার ছিল না। সারাদিন বাসায় ঝগড়া ঝাঁটি আর অশান্তি লেগেই থাকত। 1951 সালে জন্ম নেয় ডেভিড বার্নি। মায়ের কাছে খুব অযত্ন আর অবহেলায় বেড়ে ওঠে সে। যেমন যখন তার বয়স 2-3 বছর তখন প্রায় তার মা তাকে নিয়ে বাস কিংবা ট্রেনে উঠে তাকে পাশের সিটে বসিয়ে রেখে সিগারেট খেত আর কমই বই পড়ত। একবার এরকম সময় খেলতে গিয়ে সিট থেকে পড়ে গিয়ে ডেভিডের মাথা ফেটে গিয়েছিল। এরপরও তাকে নিয়ে তার মায়ের কোনো চিন্তাই ছিল না। ডেভিড বার্নি আর একটু বড় হবার পর যখন সে স্কুলে ভর্তি হয় তখন তার শিক্ষকরা খেয়াল করে যে সে অন্য সব শিশুদের মতো সাধারণ না। তার মানে এমন কিছু একটা আছে যা তাকে অন্য সবার থেকে আলাদা করে। যেমন একদিন আর্ট ক্লাসের টিচার সবাইকে একটা সাদা কাগজে মনের ইচ্ছে মতো কিছু একটা আঁকতে বলে। তখন ডেভিড তাকে দেওয়া সাদা কাগজে রং পেন্সিল দিয়ে আঁকা মাঁকা দাগ কেটে কাগজ ছিঁড়ে ফেলে। এটা দেখার পর ডেভিডের টিচার বুঝতে পারে যে ওর কোনো মানসিক বা পারিবারিক সমস্যা আছে। তা না হলে কোনো বাচ্চা এতটা অ্যাগ্রেসিভ হতে পারে না। বাচ্চাদের মানসিক সমস্যাটা আসলে পারিবারিক সমস্যা থেকে সৃষ্টি হয়। ছোটবেলা থেকে কোনো বাচ্চার উপর নির্যাতন করা হলে তার কিছু মানসিক সমস্যা দেখা দেয়, যেটার জন্য বাচ্চার মা বাবাই দেয়। সে পার্থে আরেক সাবার্বে থাকত ক্যাথরিন হ্যারিসন। মাত্র 2 বছর বয়সে ক্যাথরিনের মা মারা যায়। তার মায়ের নাম ছিল ডোরিন হ্যারিসন। ডোরিন যখন মারা যায় তখন তার পেটে একটা সন্তান ছিল, ক্যাথরিনের ছোট ভাই কিংবা বোন। আর সেই সন্তানকে জন্ম দিতে গিয়ে মারা যায় ডোরিন। 2 বছরের ছোট্ট ক্যাথরিনের ঠিক মতো খেয়াল রাখতে না পারার জন্য তার বাবা তাকে নানা নানির কাছে পাঠিয়ে দেয়। ক্যাথরিনের নানা নানি ছিল খুব কঠোর, সারাদিন তাকে নজরদারিতে রাখত, তার নিজের ইচ্ছে মতো কিছুই করতে দিত না। বাবা কিছু জানানোর পর তার বাবা 10 বছর বয়সে তাকে আবার নিজের বাসায় নিয়ে যায়। এরপর থেকে বাবার সাথে থাকতে শুরু করলেও ক্যাথরিনের মনে অবিশ্বাসের একটা দাগ বসে গিয়েছিল। নানার বাসায় পাওয়া বাধা আর ছোটবেলায় বাবা মাকে সঙ্গে না পাওয়া এক ধরনের ডিপ্রেশন ভোগাতে শুরু করে তাকে। আর সে কোনো কিছু সাথেই নিজেকে মানিয়ে চলতে পারে না। অন্যদিকে ডেভিড বার্নের শৈশবও অবহেলা কাটতে থাকে। তাদের বাসায় কোনো খাবার থাকতো না, এটা নিয়ে তার মায়েরও কোনো মাথা ব্যথা ছিল না। বাচ্চার জন্য কিছুটা রান্না করবে তাতে তার কোনো মন নেই। ডেভিড ফ্রিজ থেকে যা পেত সেটা নিয়ে খেত। বেশিরভাগ সময়ই সে প্রচন্ড ক্ষুধার্ত থাকত। আর অন্যদিকে তার মা ড্রিঙ্ক করে পড়ে থাকত বাড়ির কোনো এক কোনায় অথবা বাইরের কোথাও। ডেভিড যখন একটু বড় হয়ে বুঝতে শিখল তখন তাকে পেটের ক্ষুধা মেটানোর জন্য অনেক কিছু শিখতে হলো, যেমন চুরি করা, মিথ্যে কথা বলা আর মারামারি করা। ডেভিড বার্নি যখন আরো একটু বড় হয় তখন সে বুঝতে শিখে তার মায়ের আসল চরিত্র। টাকার বিনিময়ে কিভাবে নিজের দেহ বিক্রি করতে হয় সে সবই নিজের মায়ের কাছ থেকে দেখতে হয় ডেভিড বার্নিকে। এক এক দিন এক একজন এই সব কিছু অসহ্য লাগতে শুরু করে তার। বাবা বেঁচে থেকে কি তার মা এসব করতে পারত? মানুষের প্রতি একটা অবিশ্বাস জন্ম নেয় এখান থেকে। সব মিলিয়ে ডেভিডের মন মানসিকতা আরো ভয়াবহ রূপ নিতে শুরু করে। 1960 সালের শুরুর দিকে ডেভিড বার্নির পরিবার তাদের বাড়ি ছেড়ে দিয়ে পার্থ শহরের অন্য প্রান্তে গিয়ে থাকতে শুরু করে। সেটাই হয়তো ছিল সবচেয়ে বড় ভুল। বাড়ি বদলানোর পর ডেভিড বার্নের সাথে দেখা হয় ক্যাথরিন হ্যারিসনের। তাদের পরিচয়টা একটা বন্ধুর মাধ্যমে হয়। দুজনের বয়স এক, চিন্তা ভাবনাও এক, আর কথাবার্তায় অনেক মিল থাকায় নিজেদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠতে খুব বেশি সময় লাগেনি। আর এর থেকে আরো কম সময়ের মধ্যে তারা একজন আরেকজন আরো ঘনিষ্ঠ হয়ে যেতে শুরু করে। অল্প বয়সে তাদের একজন আরেকজনের সাথে পরিচিত হয়। এর কিছুদিন পরে ক্যাথরিন ডেভিডকে তার মনও দিয়ে দেয়। তখন তারা বেশ বড় হয়ে গেছে। তারা এখন একে অপরের প্রেমিক প্রেমিকা। ডেভিড বার্নি আর ক্যাথরিন হ্যারিসন দুজনের জীবনেই খুব মর্মান্তিক বা নিষ্ঠুরতার পরিচয় দেয় এমন ঘটনা রয়েছে। তাদের দুজনের কেউই ছোটবেলায় মা বাবার আদর ভালোবাসা পায়নি। চরম অযত্ন আর অবহেলায় বেড়ে ওঠে দুজন। তাই একজন আরেকজনের মনের অবস্থা বুঝতে বেশি সময় লাগেনি। একই পরিবেশে বড় হওয়াতে তাদের দুজনের মধ্যে খুব ভালো বন্ডিং তৈরি হয়ে গিয়েছিল। তারা যেন হারিয়ে যাওয়া দুটো ভাঙা টুকরো একসাথে হওয়ার পর পূর্ণতা পেয়েছে। ডেভিড বার্নি তো আগে থেকে চুরি চিন্তায় করার স্বভাব। তার এইসব কর্মকাণ্ডের জন্য পুলিশ ডেভিড বার্নিকে সহ ক্যাথরিনকেও ধরে নিয়ে যেত। বেশ কয়েকবার এরকম হওয়ার পর ক্যাথরিনের বাবা হ্যারল্ড ক্যাথরিনকে ডেভিডের সাথে সম্পর্ক রাখতে নিষেধ করে দেয়। কিন্তু বাবার কথা শোনে না সে, বরং এই নিষেধ আরো শক্ত করে দেয় তাদের সম্পর্ক। 15 বছর বয়সে ডেভিড বার্নি তার স্কুল ছেড়ে দেয়। পড়াশোনা ছেড়ে তার বাড়ির কাছেই এক এক্সপোর্ট রেস্কিউয়ার্সের ঘোড়া চালক হিসেবে চাকরি নেয়। একজন ভালো ঘোড়া চালক হতে হলে তাকে প্রাণীকে ভালোবাসতে হবে। কিন্তু ডেভিড কখনোই কোনো প্রাণীকে ভালোবাসত না, নিজেকে ছাড়া। সে তার মালিকের অনুপস্থিতিতে ফার্মে থাকা ঘোড়াগুলোর উপর নির্যাতন শুরু করে। এগুলো করে সে তাকে খুব মনে তৃপ্তি পেত। এই থেকেই তার শুরু। এই ডেভিড বার্নি পরবর্তীতে এক ভয়ঙ্কর রূপ ধারণ করে। ততদিনে ডেভিড বার্নি একা থাকতে শুরু করে। একা একা থাকলেও সে কোনো রান্না জানত না। সকালে আর দুপুরে বাইরে থেকে খেয়ে নিলেও রাতের বেলা একটু ঝামেলা হয়ে যেত। তাই সে তার পাশের বাড়িতে থাকা 70 বছর বয়সে এক বৃদ্ধার বাড়িতে যেত রাতের খাবার খেতে। তাকে সবাই মিসেস ব্রিজেস নামে চিনত। একদিন রাতে খাওয়া শেষ করে ডেভিড বার্নি তার বাড়িতে ফিরে যায়। তখন মিসেস ব্রিজেস রাতের ঘুমানোর প্রস্তুতি নিয়ে বিছানায় শুয়ে পড়ে। আর ঠিক তখন তার রুমের জানালা দিয়ে বাড়ির ভেতর ঢুকে ডেভিড বার্নি। সেদিন রাতে ডেভিড বার্নি 70 বছর বয়সী মিসেস ব্রিজেসকে ধর্ষণ করতে চেয়েছিল, কিন্তু পারেনি। আর এরপর থেকে সে এলাকায় তাকে আর কোনো দিন দেখা যায়নি। কয়েক বছরের মধ্যে ডেভিড বার্নি আর ক্যাথরিন হ্যারিসন একসাথে থাকতে শুরু করে। তখন তাদের আলাদা করা সবার জন্য দুঃসাধ্য হয়ে পড়ে। তারা দুজন মিলে খুব ভালো একটা টিম তৈরি করে ফেলে। কোনো বাড়িতে কিংবা কোনো দোকানে দুজন একসাথে চুরি ডাকাতি করত। এই চুরি ডাকাতির অপরাধে তারা পুলিশের হাতে ধরা পড়ে। এর শাস্তিস্বরূপ কিছুদিন জেলেও থাকতে হয় তাদের। কিন্তু এখানেই শেষ নয়, সামান্য চুরি ডাকাতি শহরে প্রচুর হয়। তাই ছিচকে চোরদের পুলিশ খুব একটা গুরুত্ব দিত না। কিন্তু ভবিষ্যতে তারা কত ভয়ানক রূপ নিতে পারে তা জানা ছিল না কারণ। 19 বছর বয়সে ক্যাথরিন অবশেষে ডেভিড বার্নের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে আনতে পারে। ক্যাথরিনের প্যারোল অফিসার তাকে সাহায্য করে পুলিশ রেকর্ডের সব ক্রিমিনাল চার্জেস থেকে মুক্তি দিতে। এরপর থেকে সে ম্যাকলফলিন ফ্যামিলিতে হাউসকিপার হিসেবে কাজ করতে শুরু করে। ম্যাকলফলিন ফ্যামিলির সঙ্গেই সে থাকত, যেন সেও তাদের পরিবারের একজন ছিল। ম্যাকলফলিন পরিবারের সদস্যরা মন থেকে এতটাই ভালো ছিল যে সামান্য হাউসকিপার হওয়া সত্ত্বেও তারা কখনো ক্যাথরিনকে পরিবারের বাইরের কেউ মনে করত না। পরিবারের সবাই তাকে অনেক আদর করত, তাকে সবার মন থেকে ভালোবাসত। আর এই আদর ভালোবাসাটা এমন ছিল যে কখনোই সে পায়নি। ক্যাথরিনও খুব আনন্দে ছিল সেখানে। সে নতুন একটা জীবন শুরু করার সুযোগ হাতছাড়া করতে চায়নি। সে পরিবারের এক ছেলে জোনালদের সাথে তার সম্পর্ক হয়ে যায় খুব অল্প সময়ে, এমনকি ক্যাথরিন তাকে বিয়েও করে ফেলে। ক্যাথরিন আর জোনালদ খুব সুখেই ছিল, কিন্তু তাদের সুখের উপর যেন দূর থেকে হলেও কেউ নজর লাগিয়ে দেয়। ক্যাথরিনের একটা ছেলে সন্তান হয়। ছেলের নাম রাখে ডনি। ডনির বয়স খুব বেশি না, মাত্র কয়েক মাস হয়েছে সে দৌড়তে পারে। একদিন ক্যাথরিনের বাসে মেহমান এসেছে, আর সেই মেহমানদের বিদায় জানানোর জন্য সে দরজা পর্যন্ত এগিয়ে যায়। তাদের বাড়ির ঠিক সামনে ছিল একটা বড় রাস্তা। তখন হুট করে ডনি দরজা দিয়ে বেরিয়ে দৌড়ে রাস্তায় চলে যায়। আর ছোট্ট ডনিকে না দেখতে পেয়ে একটা বড় গাড়ি এসে নষ্ট করে দেয় ক্যাথরিনের সব সুখ। এরপর সে অনেক ভেঙে পড়ে, কিন্তু তার স্বামী ডোনাল্ড এক মুহূর্তের জন্য তাকে একা ছাড়তে রাখে। ভালোবাসা আর যত্ন দিয়ে ডোনাল্ড ক্যাথরিনকে আবার সুস্থ করে তোলে। এরপর তাদের সংসারে আরো সাতটা সন্তান জন্ম নেয়। ক্যাথরিন আর কি চাকরি করতে শুরু করে। অন্যদিকে পার্থের কারাগার থেকে মুক্তি পায় ডেভিড বার্নি। তখন ডেভিড বার্নির মানসিক অবস্থাও কিছুটা ভালো। কারাগার থেকে বের হয়ে সে ক্যাথরিনকে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও খুঁজে পায় না। এরপর সে আরেকজনের প্রেমে পড়ে এবং তাকে বিয়েও করে। ডেভিড বার্নির সংসারে জন্ম নেয় একটা মেয়ে সন্তান। তার সংসারও ভালো চলতে থাকে। সে যদিও বলেছিল যে কারাগারে থাকার সময় তাকে শিক্ষা দিয়েছে, কিন্তু তার বদ অভ্যাস সে কিছুতেই ছাড়তে পারে না। এরপর অনেক চাকরি পেলে সব চাকরি থেকে তাকে বের করে দেয়, চুরি করে দেয়। অন্যদিকে 1994 সালে তার হারিয়ে যাওয়া প্রেমিকা ক্যাথরিনের সাথে আবার দেখা হয় তার। ক্যাথরিনের যখন 7 নম্বর বাচ্চাটা হয়, তখন সে যেই হাসপাতালে ভর্তি ছিল সেই হাসপাতালেই কাজ করত ডেভিড বার্নি। ক্যাথরিনের স্বামী ডোনাল্ড একদিন ডেভিডকে দেখে ক্যাথরিনের হাত ধরে বসে আছে, আর ক্যাথরিন নিজের মতো করে ঘুমোচ্ছে। এটা দেখেও সে কিছু বলেনি। সন্তান জন্ম দেওয়ার পর ক্যাথরিন যখন সুস্থ হয়ে আবার তার অফিস করতে শুরু করে, তখন একদিন ডোনাল্ড তাকে অফিসে নামিয়ে দিয়ে বলে ঠিক 9:30 আসবে আবার তাকে নিয়ে যাওয়ার জন্য। ডোনাল্ড প্রতিদিনই তার অফিসের সামনে নামিয়ে দেয়, আবার রাতের বেলা অফিস শেষ হলে তাকে বাসায় নিতে আসে। তাই এটা রুটিনের বাইরে কিছু না। তাই সেদিনও এমনটাই বলে চলে গিয়েছিল সে। কিন্তু সেদিনের পর যে ক্যাথরিনকে আর কেউ দেখতে পারবে না এমনটা কি জানত।
X-Files.
ক্যাথরিন ডেভিড বার্নিকে এতটাই ভালোবাসত যে সে তার স্বামী আর ছেলে মেয়েদের ফেলে রেখে ডেভিড বার্নির সাথে পালিয়ে যায়। প্রায় 10 বছরেরও বেশি সময় পর আবার ডেভিড বার্নিকে পেয়ে ক্যাথরিনের মনে তার জন্য ভালোবাসা জাগ্রত হতে শুরু করে। তার মনে পড়ে যেতে থাকে যে তারা দুজন একসাথে কত অ্যাডভেঞ্চারে যেত। চুরি আর ডাকাতিটা ক্যাথরিনের কাছে অনেকটা অ্যাডভেঞ্চারের মতো। নিজের স্বামী আর সন্তানদের সাথে থাকার জীবন তার কাছে একঘেয়ে রাখতে শুরু করে। ক্যাথরিন কাউকে কিছু না জানিয়ে তার স্বামী সন্তানদের জন্য একদম নিখোঁজ হয়ে যায়। শুধু তাই না, সে ডোনাল্ডকে ডিভোর্স না দিয়ে ডেভিড বার্নিকে বিয়ে করে ফেলে। বিয়ের পর পথ থেকে একটু দূরের একটা সাবার্বে 3 মোর হাউস স্ট্রিটে তারা দুজন একসাথে থাকতে শুরু করে। ডেভিড বার্নি আর ক্যাথরিন হ্যারিসনের বয়স তখন প্রায় 30 বছর। ডেভিড বার্নির ছোট ভাই জেমি তাদের সাথে থাকত। ক্যাথরিন তাদের সাথে থাকতে শুরু করার কিছুদিনের মধ্যেই জেমির 21তম জন্মদিন আসে। তাকে তার জন্মদিনের উপহার হিসেবে এক রাতে ক্যাথরিনের সাথে থাকার সুযোগ দেয় ডেভিড বার্নি। এমনকি ক্যাথরিনেরও এতে কোনো সমস্যা ছিল না। জেমি এতে রাজি না হলে পরে তাকে জোর করে ক্যাথরিনের সাথে থাকতে বাধ্য করে ডেভিড বার্নি। প্রথমে ডেভিড বার্নি এসব পাশে বসে দেখছিল, কিছুক্ষণ পর সে নিজেও এতে যোগ দেয়। 1985 সালের শেষ দিকে অর্থাৎ ক্যাথরিনের সাথে ডেভিড বার্নি দেখা হয়নি। অর্থাৎ ক্যাথরিন যখন ডেভিডের কাছে নিখোঁজ, তখন ডেভিড বার্নি তার একটা ভিক্টিমকে স্টক করতে শুরু করে। সে মহিলাটি পার্থ রিয়েল এস্টেট এজেন্সিতে সেক্রেটারি হিসেবে চাকরি করত। পার্থের ক্যাথরিন তার সাথে না থাকলেও সে অপরাধ করা থামিয়ে রাখেনি। এগুলো যেন তার কাছে নেশার মতো ছিল। টানা 3 দিন তাকে স্টক করার পর ডেভিড বার্নি একদিন সাহস করে তার অফিসে ঢুকে পড়ে। মহিলাটার নাম অড্রে। সে তার অফিসে ঢুকে তাকে বলে সে যেন তার সাথে বের হয়ে তাকে একটা গাড়ি দেখায়। কিন্তু অড্রে ডেভিড বার্নিকে দেখে বুঝে ফেলে তার মধ্যে কেমন যেন একটা অস্বাভাবিক ব্যাপার আছে। তাই সে শুরুতেই তাকে নিষেধ করে দেয়। নিষেধ করে দিলেও ডেভিড বার্নি থেমে থাকেনি। টানা 7 দিন সে বারবার অড্রের অফিসে গিয়ে তাকে উত্তপ্ত করতে থাকে। এক পর্যায়ে অড্রে বাধ্য হয় তার স্বামীকে তার অফিসে এনে ডেভিড বার্নির সাথে কথা বলাতে। তাকে দেখে ডেভিড চেয়ার থেকে উঠে গিয়ে দরজা দিয়ে দৌড়ে পারে। দৌড়ে যাওয়ার সময় সে তাকে ধাক্কা দিয়ে বের হয়। ধাক্কা খেয়ে পড়ে টেবিলের সাথে মাথা লেগে তার মাথা ফেটে যায়। খুব বড় ধরনের আঘাত না হলেও সেদিন স্বামীর জন্য বেঁচে যায় অড্রে। 1996 সাল ডেভিড বার্নি একটা কার রেকিং ফ্যাক্টরিতে কাজ করছিল। তখনও ডেভিড বার্নি আর ক্যাথরিন বার্নি একসঙ্গে থাকে। এত বছর একা থেকেও ডেভিড বার্নির মনে মনে ঠিকই প্রস্তুত নিয়ে রেখেছিল সে কিভাবে তার মনের সব ফ্যান্টাসিগুলো পূরণ করবে। আর এখন ক্যাথরিন তার সাথে চলে আসাতে সে আরো শক্তিশালী হয়ে গেছে। 22 বছর বয়সী তরুণী ম্যারি নিয়াসা ছিল তাদের প্রথম শিকার। সে একদিন তার গাড়ির কিছু একটা ঠিক করানোর জন্য ডেভিড বার্নের ওয়ার্কশপে যায়। সেখানে তখন আর কে ছিল? সে তখন ম্যারিকে ভুলিয়ে ভালিয়ে অথবা তার ড্রিঙ্কের সাথে কিছু একটা মিশিয়ে তাকে ডেভিডে বাসে নিয়ে যায়। ডেভিড বার্নি ম্যারিকে খুব ভালোভাবে চিনত। সে তার দোকানের একজন নিয়মিত ক্রেতার মেয়ে ছিল। ম্যারি নিয়েলসন ডেভিড বার্নের বাড়িতে যাবার পরেই শুরু হয় তার উপর ভয়ানক অত্যাচার। তাকে বিছানার সাথে শেকল দিয়ে বেঁধে অসংখ্যবার ধর্ষণ করে ডেভিড বার্নি। ক্যাথরিন তখন সেই রুমে বসে সব দিচ্ছিল। ধর্ষণ করা শেষ হয়ে যখন মেয়েটা অচেতন হয়ে পড়ে তখন ডেভিড বার্নি তাকে শ্বাসরোধ করে মেরে ফেলে। পরবর্তীতে ক্যাথরিন মেয়েটার মৃতদেহ গ্লেন নেগলস ন্যাশনাল পার্কের মাটিতে পুঁতে দিয়ে আসে। এটাই ছিল তাদের প্রথম খুন। এরপর তারা থেমে যায়নি, একের পর এক ধর্ষণ নির্যাতন আর খুন চালিয়ে গেছে, যেন শৈশবকালের অবহেলা আর নির্যাতনের প্রতিশোধ নেওয়ার একটা উপায়। ডেভিড বার্নির মা তার সাথে যা যা করেছে সে সব কিছুর ক্ষোভ সে মেটাচ্ছে নিষ্পাপ তরুণীদের উপর। আর ক্যাথরিন শৈশবে তার বাবা মাকে কাছে না পাওয়াটা স্বাভাবিকভাবে নিতে পারেনি, তাই তার ভেতরেও ডেভিড বার্নির মতো কিছু অস্বাভাবিকতা রয়ে গিয়েছিল। তাই সে ডেভিড বার্নিকে খুব ভালো সঙ্গ দিত, এমনকি কিছু নির্যাতনেও অংশগ্রহণ করত। মাঝে মাঝে সে নিজেই তরুণীদেরকে ভুলিয়ে ভালিয়ে তাদের বাড়িতে নিয়ে আসত। আর যেই তরুণী একবার তাদের বাসায় এসেছে সে আর কখনই নিজ বাড়িতে ফিরে যেতে পারেনি, তাকে চরম নির্মমতা আর নির্যাতনের শিকার হতে হয়েছে। কিন্তু এই হত্যাযজ্ঞ আর কতদিন, একদিন একদিন তো তাদের ধরা পড়তেই হবে। 10ই নভেম্বর একজন যুবতী কেট হিচহাইকিং করছিল। তখন ডেভিড বার্নি গাড়ি তার পাশে থামায়। সে ডেভিডের কাছ থেকে লিফ্ট নেয়, কিন্তু সেদিন আর গন্তব্যস্থলে পৌঁছানো হয়নি কেইটের। তাকে ডেভিড বার্নি নিয়ে যায় টর্চার হাউসে, যেখানে তাকে নগ্ন করে বিছানার সাথে বেঁধে রেখে তার উপর চালানো হয় নির্মম অত্যাচার। একদিন ডেভিড বার্নির বাড়িতে কে যেন আসে, দরজার কলিং বেল বাজাতেই ক্যাথরিন যায় দরজা খুলতে। এই সুযোগ মিস করে না কেইট, নগ্ন অবস্থাতেই বাড়ির পেছনে দরজা দিয়ে দৌড়ে পালায় সে। তখন ডেভিড বার্নি বাড়িতে ছিল না, এটাই ছিল কেইটের জন্য সৌভাগ্য। কেইট পালিয়ে গিয়ে বাড়ির পাশে একটা সুপার মার্কেটে ঢুকে সেখানকার দোকানে গিয়ে সব খুলে বলে। তারা সাথে সাথে পুলিশকে ফোন দিয়ে কথা জানে। পুলিশ এই সুপার মার্কেটে এসে কেইটের সব কথা শুনে তার কথা মতো ডেভিড বার্নির বাড়িতে যায় তদন্ত করতে। ডেভিড বার্নি আর ক্যাথরিন বার্নিকে ধরতে তাদের বেশি সময় লাগেনি। কেইটের কথা মতো সব এক এক করে মিলে যায়। বিছানায় চেইন লাগানো, ক্লোজেটে ভারী আর ধারালো সব অস্ত্র, আর সব শেষে একটা ডায়েরি, যে ডায়েরিতে ক্যাথরিন সব নির্যাতন একের পর এক ধাপে ধাপে লিখে দিত। সেখানে তাদের ভিকটিমের নাম, তাদের ঠিক কিভাবে নির্যাতন করা হয়েছিল আর তাদের লাশ কোথায় রাখা আছে সব লিখে রেখেছিল সে। পুলিশে এই ডায়েরির সত্যতা যাচাই করতে সেই সমস্ত জায়গায় যায় যেখানে আগের ভিকটিমের মৃতদেহ পুঁতে রাখা হয়েছে। পুলিশকে অবাক করে দিয়ে ডায়েরির প্রত্যেকটা লেখা সত্যি প্রমাণিত হয়। ডেভিড বার্নি আর ক্যাথরিন দুজনকে সেদিন গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের কোর্টে নেওয়া হয় শুনানির জন্য। তাদের অপরাধ প্রমাণের জন্য খুব বেশি এভিডেন্সের প্রয়োজন হয়নি, অপরাধীরা নিজেরাই ধরা দিয়েছে। ক্যাথরিন লেখা ডায়েরিটাই ছিল যথেষ্ট। এক বছরের মধ্যে মোট 5 জন তরুণীকে তারা আটকে রেখে নির্যাতন চালায়। তাদের মধ্যে 4 জনকে ডেভিড আর ক্যাথরিন মিলে খুন করে, আর 5 জন অর্থাৎ কেইট সৌভাগ্যক্রমে পালিয়ে যেতে সক্ষম হয়। কেইট বাদে বাকি 4 জনের নাম ম্যারি নেলসন, সুজানা ক্যান্ডি, নোয়েলন প্যাটারসন আর ডেনিস ব্রাউন। ডেভিড বার্নি আর ক্যাথরিনের মানসিক অবস্থা বিবেচনায় রেখে তাদের মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। একদিন ডেভিড বার্নিকে তার ছেলে মৃত অবস্থায় পাওয়া যায়। স্বাভাবিক মৃত্যু না, সে আত্মহত্যা করেছিল। এতক্ষণ ধরে কুয়াশা এক্সফাইলস এর শুনছিলেন সত্য ঘটনা অস্ট্রেলিয়ার হোস্ট হিলার কাপুর। আজ এই মাত্র শেষ হয়ে গেল, এখন সময় হয়ে গেছে কুয়াশার অন্য গল্পে যাওয়ার। আজকের অন্য গল্পটি লিখেছেন আমাদের জন্য মাকসুদুর রহমান মেঘা। এখন শুনবেন প্রথম পর্ব, তারপর আবার ফিরে আসছি আপনার সাথে শারমিনা আছি আর শুনছেন কুয়াশা এবিসি রেডিওতে। কুয়াশার প্রতিটি গল্পের চরিত্র, স্থান, কাল, ধর্ম, দল, সংলাপ ইত্যাদি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা। গল্প বা গল্পের কোন চরিত্রের সাথে বাস্তবের যে কোনো সাদৃশ্য সম্পূর্ণভাবে কাকতালীয়।
একিরে শাবানা, কি করলি এটা? কিভাবে ধরেছিস আয়নাটা? বাড়িতে ঢুকতে না ঢুকতে আয়নাটা ভাঙলি?
আহা, মেজাজটা একটু কন্ট্রোল করার চেষ্টা করো না পলা। কি হচ্ছে এটা? কি এখানে বাইরের লোকজন আছে তো?
তুমি জানো না এই আয়নাটা বড় মামা আমাকে নেপাল থেকে এনে দিয়েছিল। কত শখের আয়না আমার।
শুধু গ্লাসটাই ভেঙেছে তো, ফ্রেমটা তো ঠিকই আছে। গ্লাসটা চেঞ্জ করে নিলেই হবে। আমি আজই শহর থেকে তোমার নেপালি আয়না সেরে নিয়ে আসবো।
থাক, আজ আর দরকার নেই। আজ বাড়িতে অনেক কাজ, সেগুলো তুমি ছাড়া হবে না। ফাঁকি দেওয়ার কায়দাটা কটা দিন পর বের করো।
তুমি এখনো আমার উপর ভেতরে ভেতরে রেগে আছো না? আর সে রাগ তোমার চোখ মুখ কপালের ভাজ আর কথায় কথায় বারবার প্রকাশ পাচ্ছে।
আমি যতই রেগে থাকি, তুমি কি আমার রাগের বা চাওয়ার কোনো দাম দিয়েছো? আর দেবেই বা কেন? যতই বড় বড় জ্ঞানের কথা বলো, ঘুরে ফিরে সবই এক সেটার প্রমাণ পেলাম নিজের কর্তৃত্ব ফলালে। এত করে বললাম বড় ফুপার সঙ্গে কথা বলে বদলিটা আটকাও না। উনি নাচতে নাচতে চলে এলেন অজপাড়া গায়ে।
অপলা প্লিজ, তুমি জানো তো আমি আমার জীবনে তথাকথিত মামা চাচা ফুপাদের কোনো ফেভার কখনো নেইনি, নেবও না। আইনের কাজ করি, নিজেই যদি আইনটা ভাঙি তাহলে নিজের কাছে নিজের মূল্যবোধটাই থাকবে না। তাছাড়া তুমি তো বিয়ের আগেই জানতে আমার এই চাকরিতে সব সময় বদলির চাকাটা লাগানো। তখন জেনে শুনে বিয়েতে রাজি হয়েছিলে কেন? তখন কথা বলার সময় তো আমাকে বলেছিলে সরকারি চাকুরিজীবী এসব তোমার খুব পছন্দ, যত বদলি তত অভিজ্ঞতা, কি মনে নেই?
তখন কি আর জানতাম, বদলি আর সংসার বারবার গোছানোর ঠেলা কত। আমি এখানে থাকবো না, তোমার থাকতে হয় তুমি থাকো।
আমাকেও খুব বেশি দিন থাকতে হবে না। আশা করছি খুব তাড়াতাড়ি ওই মাদক ব্যবসায়ী চক্রটাকে হাতে নাতে ধরতে পারবো। বর্ডার এলাকা বলে এসব ব্যবসায়ীরা খুব সহজে প্রশাসনের চোখে ধুলো দিচ্ছে। ওরা জানে না আইনের যে ফাঁক ফোকর দিয়ে ওরা বেরিয়ে যাচ্ছে, সেসব ফাঁক ফোকর বন্ধ করার নতুন কায়দাটা আমি ওদের চেয়ে ভালো জানি।
ওসব ক্রিমিনালদের ধরার কৌশল, চোর ডাকাত বদমাশের গল্প আমি এখন শুনতে চাচ্ছি না। আমি কিন্তু প্রতিবেলায় বাইরে খাবার খেতে পারবো না। তুলানার ব্যবস্থা করো তাড়াতাড়ি।
ও হ্যাঁ 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 হ্যাঁ, ওই মোবারককে বলে দিয়েছি, ও আসবে আবার বিকেলের পর। খুব কাজের ছেলে, তোমার যা যা দরকার ওকে বলে দিও, ও ম্যাজিকের মতন সব করে দেবে।
আর ম্যাজিক ম্যান দিয়ে কি হবে? বাড়িতে ঢুকতে না ঢুকতেই শখের আয়নাটা ভাঙলো। মনের ভেতর কেমন যেন কুড়াচ্ছে, নিশ্চয়ই এটা কোনো অশুভ সংকেত।
তুমি আবার কবে থেকে শুভ অশুভ সংকেত নিয়ে স্টাডি করছো বলতো? খুব খারাপ কথা। আমার বউ হয়ে এতটা ভীতু হলে তো চলবে না মহারানী। সামান্য অসতর্কতায় একটা আয়না ভেঙেছে আর তুমি সেটা এখনো মাথায় পুষে রেখেছো। অবশ্য বাড়িটা বেশ নির্জন বলে হয়তো এমনটা হয়েছে, তবে বাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর, তাই না বলো?
একটা শৈল্পিক ব্যাপার আছে বটে।
শৈল্পিক ব্যাপার তো থাকবেই, বাড়িটা তো সত্যি সত্যি একজন শিল্পীর, মানে একজন চিত্রকরের।
চিত্রকরের বাড়ি, অথচ দেয়ালে কোনো পেইন্টিং নেই।
আচ্ছা তো ওই পাশের ঘরে তালা বন্ধ, ওখানে আমাদের প্রবেশ নিষেধ।
কেন?
তালা দেয়া তাই।
ইরফান হায়াত পুলিশের কর্মকর্তা, এরই মধ্যে দুর্ধর্ষ সব কেস সলভ করে রীতিমতো প্রশাসনে হইচই ফেলে দিয়েছে। তাই এবার নেত্রকোনার একদম বর্ডার এলাকায় ইরফানের বদলি হয়েছে। এখানে একটা চক্র অবাধে বর্ডার দিয়ে ইন্ডিয়া থেকে মাদক এনে ব্যবসা করছে। কোনোভাবে এদের মাথাগুলোকে ধরা যাচ্ছে না, ধরা পড়ছে সব চুরুপুটি। মাদকের এই ধ্বংসাত্মক ব্যবসা এবং লুকিয়ে থাকা বড় বড় মাথাগুলোর সমূলে উৎখাত করার জন্য ইরফানের এবারে যাত্রা। এলাকাটা এতটাই সুবিধা বঞ্চিত, সরকারি কর্মকর্তাদের থাকার যে কোয়ার্টার সেখানে কেউ থাকে না, আর তারও পক্ষে পরিবার নিয়ে এখানে কেউ আসেও না। যারাই আসে তারা কিছুদিন থেকে উপরে লেভেলের কোনো ফোন কল বা গাঠের পয়সা খরচ করে হলেও চটপট বদলিটা করে নেয়। সবাই তো ইরফান নয়, যে বাড়িতে ইরফানকে থাকতে দেওয়া হয়েছে সেটা থানার বড়বাবুর, উনি এখানকার স্থানীয়। তাই শত অসুবিধা সত্ত্বেও নিজের জন্মস্থান থেকে সরতে চান না। তাছাড়া আরো কিছু ব্যাপার তো আছে, বুদ্ধিমান পাঠকরা নিশ্চয়ই সেটা ধরেই ফেলেছেন ইতিমধ্যে। বড়বাবুর এই বাড়িটা তার এক আত্মীয়ের বাগান বাড়ি। সে আত্মীয়টি ছিলেন বেশ লতায় পাতায় গোছের। বাড়িটি কিনেছিলেন বড়বাবুর বাবা, তবে আত্মীয়টা ছিলেন চিত্রকর। উনি এই নির্জন বাগান বাড়িতে শুধুমাত্র নারীদের ছবি আঁকতেন। বাড়িতে দেখলে যে কোনো শিক্ষিত রুচির লোক স্বীকার করবে যিনি এখানে থাকতেন তার রুচি কতটা এগিয়ে। এত পুরনো বাড়ি আর এমন একটা এলাকায়, অথচ সময়ের থেকে যেন 100 বছর এগিয়ে, যদিও এখন রুচির রক্ষার অবহেলায় প্রলেপ পড়েছে অনেক। বাগান বাড়ি আর নির্জন বলে বড়বাবুরা কেউই বাড়িটা ব্যবহার করেননি। শুধু আভিজাত্যার অহংকারের কারণে একরকম জেদটা যেন বাড়ির খসে পড়া সাদা চুলকামের পরতে পরতে লেখা রয়েছে। পুরো বাড়ি যা জ্যামিতিক মাপের বর্গাকারে, চারপাশ দেখুন বুনো ভাট ফুল আর কলকা সন্ধ্যার একচেটিয়া দখলে। বড় বড় ফলজ গাছও অবশ্য রয়েছে, তবে তারা বয়সের ভারে শ্রীহীন এবং জীর্ণ। আর যাই হোক, বাড়িটা অপলা ভীষণ পছন্দ হয়েছে, তবে পিছন দিককার তালা দেওয়া ঘরটার প্রতি অপলা কোনো আগ্রহ বোধ করল না।
সরি গো, তখন এত চিৎকার করলাম তোমার সাথে। আর কি বা করবো বলো তো, আমারও তো রাখতে রাখার একটা পাত্র চাই না কি?
আমি জানি তো তুমি খড়ের আগুন, তা আগুন যখন নিভেছে তখন একটু প্রেম করি।
যা তুমি না, মাঝে মাঝে আমার অবাক লাগে, এই তুমি নাকি অফিসে একদম গুরু গম্ভীর, ভারী কি মেজাজ নিয়ে থাকো, কই বাসায় তো একেবারে উল্টো। একটা মানুষ একই সঙ্গে দুটো চরিত্র নিয়ে থাকতে পারে, ক্লান্ত হয়ে যাও না?
না, জীবনকে দেখার চোখ একই হলেও দৃষ্টির কাছে বা দূরে বলে একটা ব্যাপার আছে। যেমন ধরো, এই যেই মঞ্চে তুমি অভিনয়টা করছো, সেই মঞ্চে প্রথম সারির দর্শক আর শেষ সারির দর্শক তোমার মুখের কথা বা মুখের রেখাগুলো একই রকম ভাবে কি দেখতে পাবে? কখনোই না, এটা সম্ভব না। তাছাড়া তুমি আমার সবচেয়ে কাছের, এর চেয়ে বেশি কাছে অন্য কেউ তো আসতে পারবে না। আর তাই আমাকে আর আমার পুরোটা তুমি দেখতে পাও। বাইরের লোক যা দেখে সেটা তো পোশাকের আদলে, অতি সাবধানে নিজেকে প্রকাশের যতটুকু আমি শো করবো ততটাই।
বাপ্পা, তা আজ তোমার হলোটা কি? চোখে মুখে এত উদাসীনতা, কথার অক্ষরে অক্ষরে কেমন যেন কাব্যিক গন্ধ, কি পুরনো প্রেমিকার কথা মনে পড়ছে বুঝি। আচ্ছা, তুমি না বিয়ের আগে বলেছিলে একটা মেয়েকে তুমি খুব পছন্দ করতে, ওর সঙ্গে তোমার ফেসবুকে অ্যাড আছে?
সত্যি দেখি যে স্বর্গে গেল ধানই ভাঙে, এটা সত্যি। তুমি এখনো নিতুর কথা ভেবে রেখেছো তাই না বলা?
আশ্চর্য, তুমি এত অ্যাভয়েড করছো কেন? নিতুর সঙ্গে তোমার একটা সম্পর্ক তো ছিলই তাই না, যতই তুমি আমাকে কাব্যিক কথা দিয়ে বোঝাও।
আমি মোটেও নিতুর ব্যাপারটা এড়িয়ে যাচ্ছি না। আর একজন পরিপূর্ণ মানুষ হিসেবে যদি প্রেম বা ভালোবাসাই মানুষের জীবনে না আসে বা না থাকে, তাহলে তো মানব জন্মটাই বৃথা। আর নরনারীর প্রেম আকর্ষণ তো স্বয়ং বিধাতাই চাইছেন, কারণ পৃথিবীতে মানুষকে বেঁচে থাকতে হবে আর বেঁচে থাকার জন্য রিপ্রোডাকশন মাস্ট। তা ওই আকর্ষণ ছাড়া বুঝি তুমি?
থাক, ওইসব রিপ্রোডাকশন আকর্ষণ কিছু না, তুমি নিতুকে খুব ভালোবাসতে। কতদিন ছিল তোমাদের কৈশোরের প্রেম?
প্রেম আর ভালো লাগা আলাদা বিষয়, সময়ের সাথে সাথে প্রেম বা আকর্ষণ ঠিকই হয়, কিন্তু ভালোবাসায় মায়া বাড়ে। হঠাৎ প্রেমে পড়া সহজ, কিন্তু প্রেমটাকে সত্যিকারের ভালোবাসায় বন্দি করাই সবচেয়ে কঠিন। একমাত্র
ঢের হয়েছে বাবা, আর ভারী ভারী কথা কান নিতে পারছে না। এবার অন্য কথা বলো তো, তোমার মতো কাব্যিক পুলিশের সাথে আমি কথার প্যাচে পড়ব না।
কথার প্যাচ বলছো? বিয়ের আগে তো বলতে কথার জাদু।
ওই হলো, প্রেমিকের কথার জাদুই বিয়ের পর স্বামীর কথার প্যাচে রূপান্তরিত হয়।
তুমি বেশ ভালো যুক্তি দাঁড় করাতে পারো, তোমার লতে পড়া উচিত ছিল, আদালতে একদম ফাটিয়ে দিতে।
মেয়েদের সারা জীবনই তো কাটে যুক্তি খণ্ডাতে, কাজেই ওদের আর আলাদা করে অফিস আদালতের প্রয়োজন হয় না, জীবনটাই তো ওদের জন্য আদালত। কথায় কথায় কাজের ব্যাখ্যা যুক্তি প্রমাণ দিয়ে তবে পা ফেলা।
তা ঠিক বলেছো, তবে সামাজিক এই ব্যাধি কিন্তু অনেকটাই সেরে গেছে।
আমার তা মনে হয় না, সামাজিক ব্যাধির ডাক্তার এখন আমাদের সমাজে অনেক কম।
এই ব্যাধি সারানোর জন্য শুধু ডাক্তার নয়, বরং ডাক্তারই মনটা বেশি প্রয়োজন।
ওহো, কথা কথা বলতেই ভুলে গেছি, এই বাড়ি ওয়াশরুমে কোনো আয়না নেই, বেসিনের সামনেও নেই, কি অদ্ভুত বলতো। আর তুমি তো রাস্তা ভালো নয়, এই ধোয়া দিয়ে আমাদের অর্ধেক ফার্নিচার গুলো আনলে না। তা যেমনই হোক, ড্রেসিং টেবিলটা অন্তত আনা উচিত ছিল, তার উপর এত বড় আয়নাটা ভাঙলো, আয়না ছাড়া আবার থাকা যায় নাকি?
সত্যি মেয়েরা বোধ হয় আয়নার পরিপূরক। আচ্ছা, আমি কালই শহর থেকে আয়না এনে বেসিন আর ওয়াশরুমে লাগিয়ে দিতে বলবো মোবারককে, আর তোমার নেপালি আয়নাটাতেও। ওকে, হ্যাপি খুশি স্মাইল।
এই শাবানা, যা তো গেটটা খুলে দিয়ে আয়, আগে ফাঁকা দিয়ে ভালো করে দেখে নিবি, অপরিচিত কেউ হলে গেট খুলবি না কিন্তু।
ভাবি কই, ভিতরে খবর দাও, যাও আয়না লাগানোর লোক লয়ে আইছি। এই খাড়াও, তোমার নাম কি?
শাবানা বেগম।
বাহ, বিউটিফুল নাম। ফিল্মের লাইনে তোমার কেউ কাম টাম করে নাকি?
না।
এমন ছোটো ছোটো কথা কও কে? আরে আমি তো এখন এই বাড়িতে ঘন ঘন আওয়াজার মধ্যে থাকু, তা আমারে যদি খাতির কইরা দুই একটা মিডা কথা না কও তাইলে কাম হইব? তোমার বদহজমের সময় ফিলিপান খাইতে ইচ্ছা হইল, আবার মনে করো মোবাইলে ফ্লেক্সি দিতে হইব, এই কামগুলা তো আমি কইরা দিন।
আপনি এত কথা কন কেন? ভাইজান যদি দেহে ঠ্যাং বাঙ্গে আতে ধরাই দিব, আর এমন আটা লাগাই দিব মুখে, মুখ দিয়ে ফরফর করে আর কথা পারিব না। যান যান, যে কামে আইছেন সেই কাম করেন, আমার কাম আপনার করণ লাগবো না।
বাপ রে, পুলিশের বাড়ির থেকে তো তোমার মেজাজ দেখতেছি দারোগার মতো হইয়া গেছে। অবশ্য দোষ তোমার না, দোষ হইল পরিবেশ পরিস্থিতির। আসলে কি জানো, আমি বাঘ মিউ কত দেখলাম।
শাবানা, এই শাবানা, তুই এতক্ষণ কার সাথে কথা বলছিস রে? কে আসছে?
আফা মুবারক আইছে।
এই যে দারোগা শাবানা, আমি আপনার চাইয়া বয়সে এবং সম্মানে বড়, তা আমারে নাম ধইরা ডাকতেছেন কোন সাহসে?
ওই মুবারকা, এত বেশি কথা কইতে না করলাম না, যে কাম আইছো সেই কাম করবে যা।
কোনো মানে হয় বলো তো, কি সব ফিটিংস এর লোক নিয়ে এসেছো? তোমাদের কাজের কাজই মুবারক না কি জানো, তিন তিন বার করে আয়না ভেঙেছে। সামান্য দুইটা গ্লাস লাগাতে যদি কোনো মিস্ত্রি তিনবার গ্লাস ভাঙে, তার মানে বোঝো এরা কেমন কাজ জানে।
বাবা, আরে এখানকার লোকজন এত ভালোভাবে এসব কাজ হয়তো জানে না, দেখছো না এলাকাটাও এখনো পিছিয়ে। যাই হোক, শেষ পর্যন্ত কাজটা হয়েছে তো। আর হ্যাঁ, তোমার নেপালি আয়না আগামী পরশু পাবে।
আজ এত দেরি করলে যে, এমন নির্জন জায়গায় বাড়িটা সারাক্ষণই কেমন ভুতুড়ে লাগে, মনে হয় সন্ধ্যার আগে এই বাড়িতে রাত নেমে এলো।
ইয়ে, একটা জরুরি মিটিং ছিল বুঝলা, এই মিটিং এ ফাইনাল হলো আগামী সাত দিন আমাকে একদম বর্ডারের কাছে থাকতে হবে। থানায় গোপন সূত্রে খবর এসেছে পূর্ণিমার সময় আদিবাসী একটা উৎসব আছে, ওই উৎসবকেই কাজে লাগিয়ে মাদক ব্যবসায়ীরা বর্ডার ক্রস করবে, ওদের হাতে নাতে ধরতে হবে। কাজেই কাল থেকে অন্তত তোমাকে সাহসী হতে হবে ডার্লিং।
এসব কি বলছো, আসতে না আসতে অপারেশন, এমন জঙ্গলে আমি আর শাবানা একা একা থাকবো সাত দিন? ইম্পসিবল, আমি পারবো না, আমাকে ঢাকায় পাঠিয়ে দাও তুমি।
আরে বাবা, তোমাদের যেন কোনো রকমের প্রবলেম না হয় ওটা দেখবে তো প্রশাসন। বাড়ির বাইরে সারাক্ষণ দুজন পুলিশ পাহারায় থাকবে, তাছাড়া মোবারককেও বাসা থাকতে বলি, বাইরের বারান্দাতে একটা ছোট ঘর আছেই।
না না, দরকার নেই, ওকে থাকতে হবে না। শাবানার সঙ্গে নাকি উল্টাপাল্টা কথা বলেছে, চিনি না জানি না, দুদিনের মধ্যে অতটা বিশ্বাস করা উচিত হবে না।
তুমি ভুল ভাবছো, তোমার মোবারক কথা বলে বেশি কিন্তু খুব বিশ্বস্ত লোক। তাছাড়া তুমি এখন ঢাকায় যাবে কিভাবে? আমি তো সকালেই বেরিয়ে যাব, এখান থেকে ঢাকা যেতে হলে আগে তোমাকে লোকাল ট্রেন ধরে ময়মনসিংহে পৌঁছাতে হবে। একা একা অচেনা পথে দুই একবার যাতায়াত না করলে পারবে?
হ্যাঁ বুঝেছি, এই সাত দিনে ভূতের সাথে নির্ঘাত দেখা হবে।
এই, তুমি ভূত বিশ্বাস করো নাকি?
না বিশ্বাস করি না, কিন্তু ভয় তো পাই।
ওকে, আমি ভূতের সঙ্গে ফোনে কথা বলে নেব, যেন আমার বউটাকে ভয় টয় না দেখায়।
ওহ, তুমি এত ফাজলামো করো না। আচ্ছা, থানায় যখন থাকো তখন কি করো গো, বোর হয়ে যাও না?
বোর হলেই বা কি বলো। ও, আরেকটা কথা, ওখানে হয়তো নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, তুমি কিন্তু টেনশন করো না।
টিভিতে তো সারাক্ষণে বিজ্ঞাপনগুলো দেখাচ্ছে, দেশের যেখানেই যাও নেটওয়ার্ক পাবে। তাহলে
আচ্ছা অপলা, বলো তো বাজারে যে এত এত রং ভরসাকারী ক্রিম বিক্রি হচ্ছে, তা মেখে কালো মানুষগুলো ভরসা হয়? তাহলে বিজ্ঞাপন বানানো বিজ্ঞাপন এজেন্সির কাজ, আর সেটার উপর বিশ্বাস বা আস্থা রাখতে হলে তোমাকে সেই বিষয়টা ফেস করতে হবে। ঘরে বসে বসে সাজানো গোছানো বিজ্ঞাপন দেখলে লাভ হবে না।
তুমি টিচার হলে আরো বেশি ভালো হতো, ছাত্রছাত্রীদের যে কোনো বিষয় সহজে বোঝাতে পারতে।
হুম, ঠিকই বলেছো।
পূর্ণ চাঁদের মায়াবী জ্যোৎস্নার প্লাবনে পুরো পৃথিবী যেন ভেসে যাচ্ছে, সে প্লাবনে আরো রহস্যময় আর নির্জন লাগছে অজপাড়া গায়ের নামহীন এই বাড়িটা। সত্যি তো, এত সুন্দর একটা বাড়ি অথচ এর কোনো নাম নেই, অথচ শিল্পীদের কত রকমই না খামখেয়ালি পড়া থাকে। শেষ পর্যন্ত মোবারককে বাড়িতে রাখতে রাজি হলো অপলা। ইরফান যাওয়ার পর প্রথম রাতেই আবার বিকট শব্দ করে আয়না ভাঙল। যথারীতি মোবারককে কড়া কথা শুনতে হলো এবং পরদিন সকালে যতটা সম্ভব সাবধানে পোক্ত করে বাড়ির আয়নাগুলো লাগানো হলো। ভেতরে ভেতরে বিষয়টা অপলাকে খুব খোঁচাচ্ছে, কেন এমনটা হচ্ছে, ইরফানের সঙ্গে ফোনে কথা হলো, বললো হয়তো পুরনো বাড়ি সবকিছুর টেম্পার নষ্ট হয়ে গেছে, তাই দেয়ালগুলো কোনোভাবে আয়নার আঠা স্ক্রু ধরে রাখতে পারছে না, এটাই হবে হয়তো। কিন্তু দ্বিতীয় দিন আবার সে আয়না খায়নি। আচ্ছা, মোবারক ছেলেটা কি ইচ্ছে করে বদমাইশি করছে নাকি? নেপালি আয়নাটার গ্লাস লাগিয়ে সুন্দর করে ব্রাউন পেপারে মুড়ে বাড়িতে নিয়ে এলো। কিন্তু হায়, এ কি!
আমি খুলতেছি আফা। না, তোকে হাত দিতে হবে না। একবার আমার সকের আয়নাটার 12টা বাজিয়েছিস, আমি পারবো। তুই যা, তোর কাজ কর, গিয়ে যা। কি এ আবার কোন দেশি গ্লাস! ঠেক তেরি, কি যে শুরু হলো! এটা কি ভূতের আয়না বাড়ি নাকি? যত গন্ডগোল ওই আয়না নিয়ে হচ্ছে! মোবারক, আয় মোবারক!
আফা, মোবারক তো লবণ আনতে গেছে, কি হয়েছে?
ওম্মা, এটা কি আয়নার ভিতরে এত বড় মুখ কেন আপা?
হায় হায়, আবার মুখ এত মোটা দেখা যায় কে? দাঁত কত বড় বড়, নাকের সরু তিলটা মশার মতো দেখায়।
চুপ, যা, মোবারক লবণ নিয়ে এলে এক্ষুনি আমার ঘরে পাঠিয়ে দিবি।
ভাবি ডাকছে না আমারে?
এই এই, তোমাকে না বলেছি আমাকে আপা ডাকবে? বারবার ভাবি ডাকো কেন? আর এটা কি গ্লাস লাগিয়ে এনেছো? আমি কি জ্যোতিষ? অত বড় ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আমি কি লোকের হাতে রেখা দেখবো? মানে কি হবে, আয়নাটা বাড়িতে আনার সময় নিজের চেহারাটা দেখে আনোনি? ইরফান আসুক, তোমার ফাজলামোর ব্যবস্থা নিতে হবে।
আপনি খামাখা রাগ করতেছেন ভাবি? চুক্কু আপা, সারে যে আয়না কইছে, দোকানদার তো হেইডাই সেট করছে। দোকানদারের এত সাহস আছে, থানার মানুষের লগে টেরিভারি করব, ডান্ডা খাওয়ান লাগবো না? কিন্তু আমি তো বুঝতাছি না, আপনি গোর বাড়িতে আয়না লইয়া এত ঘটনা কেন ঘটতাছে? কাজ পাগলের কাছে জিগাইতে হইব।
তোমার স্যার বলেছে ম্যাগনিফাইং গ্লাস লাগাতে ওই নেপালি ফ্রেমে, যাতে আমি 14 ইঞ্চি টিভিতে দেখা ছবির বদলে সিনেমা হলের মতো বড় করে আমার, সাবান আর ওনার মুখ দেখতে পারি, তাই না? দাঁড়াও, এক্ষুনি ফোন দিচ্ছি ইরফানকে। আর তুমি এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে থেকো না, এটা নিয়ে যাও দোকানে। ভালো দেখে দাঁড়িয়ে থেকে গ্লাস লাগিয়ে নিয়ে তারপর বাসায় ঢুকবে। আসার পর থেকে আয়না নিয়ে ড্রামা শুরু হয়েছে।
কিছু মনে করেন না, এই বিষয়টা আপনার কাছে খটকা লাগতেছে না আপা? সাবধান হইতে হইব, হয় এটা ভূত পেতের কাম, নাইলে আপনাকে শত্রুর কাম।
এখানে আমাদের কোনো শত্রু নেই, আর ভূত পেত যদি থাকে ওরা ভয় দেখাবে। আয়না নিয়ে বারবার ভুল করবে না, ভাঙবেও না, যাও তো সামনে থেকে।
কাজ পাগলি আর সমাধান দিতে পারবো।
এই কাজ পাগলা আবার কে?
আছে এই এলাকার বহু পুরান মানুষ, কোন এক আমলে এই বাড়িতে কাম করতো, অহন মাথার সব তার ফিরা গেছে।
তোমার বাজে বক্তৃতা শেষ করে এখন কাজে যাও।
আচ্ছা, আমি কি দোকানদারের টাইট দিয়ে আসুন?
তোমাকে মাতব্বরি করতে বলেছি আমি একবারও? সব বিষয়ে তুমি এত বেশি কথা বলো কেন বলো তো? উফ, মাথাটা ধরিয়ে দিল।
ইরফানের সঙ্গে কথা হলো ব্যাপারটি নিয়ে। এদিকে দোকানদার জোর গলায় বলছে সে ঠিকঠাক গ্লাসই লাগিয়েছিল, কিভাবে বাড়িতে যেতে যেতে গ্লাসটা বদলে গেল সে জানে না। এবার অপল আকাশ পাতাল ভাবছে আর মনে মনে অঙ্ক কষছে। আচ্ছা সত্যি কি তবে এ বাড়িতে আয়না নিয়ে কোনো গোপন গল্প আছে? আচ্ছা সত্যি কি এসব ভূতের কাণ্ড কারখানা? কিন্তু এই দীর্ঘ জীবনে আয়নার প্রতি ভূতদের বিদ্বেষ আছে বলে তো কোনো গল্প অপলা জানা নেই। আচ্ছা এমনটা কি হতে পারে ইরফানের শত্রুরা এসব করছে যাতে ইরফান কাজে বাধাপ্রাপ্ত হয়, তাই বলে আয়না নিয়ে? না, অবশেষে ঝকমকে গ্লাস সমেত নেপালি আয়না বাড়িতে এলো। অপলা স্বস্তির নিঃশ্বাস ফেলল আর ভাবল নিশ্চয়ই কোথাও কোনো ভুলই হয়েছিল, দোকানদার হয়তো ইরফানের ভয় সত্যিটা স্বীকার করেনি। কিন্তু সে রাতেই ঘটলো আবার নতুন ভৌতিক কাহিনী সূত্রপাত। গভীর রাতে শাবানা ঘুমের ঘরে দেখে,
আপা, ও মা গো, কি দেখলাম আমি! ও মা গো, ভূত, ভূত দেখছি গো আপা।
এই শাবানা, শাবানা, আরে আরে, কি দেখেছিস বলবি তো, কি কি দেখেছিস, এত জোরে চিৎকার করলি যে, কি রে?
আপা, বাথরুমের আয়নার ভিতরে একটা কাপড় চোপড় সারা বেডে খাড়ায় রয়েছে। ও মা গো মা, কি দেখলাম আমি! এই বাড়িতে আয়না রাখুন যেত না, আয়নার ভিতরেই যত গন্ডগোল, মূর্ত সব চায়। কোন কি হইব, বাইজানো তো বাড়িতে নাই, আমার আত্মাও ধর ধরায় কাঁপতাছে, ডরে জানতে হয়ে গেছিল।
ধুর, কি নাকি দেখেছিস, যা তুই এত ভীত কেমনে সাবানা? আয়নার ভেতরে কোনোদিন ভূত থাকে দাদা? কেউ যদি তোর পেছনে না থাকে তাহলে আয়নায় কাউকে দেখা যায়?
কি কইতাছেন, বাথরুমের দুয়ার বন্ধ, ভিতরে কেন থাকবো?
চল আমার সাথে, চল চল তো দেখি কি হাতি ঘোড়া বসে আছে তোর আয়নার ভেতরে। আরে বোকা, কয়েকদিন ধরে সারাক্ষণই আয়না নিয়ে বাসায় আমি চিল্লাচিল্লি করছি, তাই তুই ভুল দেখেছিস। মানুষ ঘুমের ঘরে এমন ভুলভাল দেখেই। চল আমি দেখছি, চল।
আমি যাইতাম না, আপনার সাহস থাকলে আপনিই যান, আমি এইখানে খাওয়াইতেছি। মোবারককে ডাক দেন আপা।
কেন, মোবারক কি ভূত তাড়ানো মন্ত্র জানে নাকি? বেশি কথা না বলে চল আমার সাথে।
ওই সে ওই কোনায় দেখছিলাম।
কই, কিছুই তো দেখছি না এখানে।
আমি স্পষ্ট দেখছি আপা, আল্লাহর কিরা!
যদি দেখে থাকি সে ভূত এখন কই?
বিশ্বাস যান না যখন আপনার দরজা লাগাইয়া ভিতরে বইয়া থাকেন, দেখতে পাইবেন।
এই তুই কি মোবারকের কাছ থেকে বেশি কথা বলার ট্রেনিং নিচ্ছিস নাকি?
প্রচন্ড ভয়ে সাবানা চুপসে গেল, অপলও ভয় পেয়েছে, কিন্তু বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করেনি। কারণ সাবানার ভয়ে বাতাস দিলে ভয় ধোঁয়াটা আগুনে পরিণত হতে পারে। এসব গ্রামের মানুষদের একটা জন্মগত সমস্যা আছে, ওরা খুব শহরে ভূত বিশ্বাস করে আর কল্পনায় নানা রকম ভূতও দেখতে পায়। অপলা চায় না অন্তত ইরফান আশা রাখে কোনো সমস্যা হোক। সাবানা যখন মোবারককে ডাকতে বলল তখন কেন জানি অপলার একটু সন্দেহ হচ্ছিল। আচ্ছা অন্য কোনো ব্যাপার নয় তো? না না, ছি কি ভাবছে এসব, কিন্তু আয়নায় তো সাবানা ভূত দেখেনি, দেখেছে একটা মেয়ে, এবং মেয়েটা উলঙ্গ। ভাবতে না চাইলেও ভাবনার চোরাগুলিতে বন্যার পানির মতো তীর তীর করে যেন ঢুকে যাচ্ছে আয়না আর আয়নার ওই রহস্য মানবিক ভাবনারা। আয়নায় কেন উলঙ্গ মেয়ের ছায়া দেখা যাবে? বারবার এবারের আয়নাগুলো কেন হঠাৎ ভেঙে পড়বে? অপরাধ শখের আয়নাটা বাড়িতে আসতেই ভাঙল, আবার ম্যাগনিফাইং গ্লাস লাগানো হলো, গ্লাস বদলাতে আয়নাটা বাড়ির বাইরে গেল। কারণটা কি, আয়না নিয়ে এত আয়নাবাজি কেন? নাকি নেপালি আয়না যাতে এ বাড়িতে না ঢোকে তার জন্য এসব কাণ্ড কারখানা? কোনটা? না, অলস মস্তিষ্ক ভুল ভাবনার উর্বর চাষে ব্যস্ত হয়ে যাচ্ছে, কোনো মানে হয় না। পুরোটাই সাবানার দৃষ্টি বিভ্রম, ঘুমের ঘরেও ভুল দেখেছে। কারণ উলঙ্গ নারীর শরীরের ছায়া আর ভূতের বিভৎস কুৎসিত দৃষ্টি দুটো আলাদা জিনিস এবং ভাবনার ভুল। ভাবতে ভাবতে হঠাৎ নেপালি আয়নায় আচমকা চোখ পড়ল অপলার।
কে ওখানে? কে তুমি? সামনে এসো, এসো বলছি। কে আসছে? সাবানা, সাবানা,
বাঁচতে চাস তো?
আমাকে আয়না সরিয়ে দিতে বললো। আমার তো ফিট হয়ে গেছে, ওর কি করি? মোবারক ভাই, মোবারক ভাই, তাড়াতাড়ি আসেন, আপা ফিট হয়ে পড়ে গেছে। আপা, অপলা আপা আসেন, একবার দেখেন কি ঘটনা ঘটছে।
আবার কি হলো রে, আয়না ভেঙে গেছে? বাংলা তো ভালোই আসিল, জানতাম ভূত গেছে গা। দেখেন কামটা কি করছে, দেখছেন? এ কি, এ তো পুরো কালো রং দিয়ে আয়না ঢেকে দিয়ে গেছে। এখন কি করা যায় বলতো? আমার তো ভীষণ ভয় লাগছে।
ডরের কথা আর কইেন না, এমন ভূতের বাড়ির থাকে যান আরামু নাকি? ভাই জানাম গড়ে একলা এই জঙ্গলে কেন যে থুয়ে গেল, ওন কি করবেন?
কিছু একটা ব্যবস্থা তো নিতেই হবে, ভূত এসে আয়না ভাঙছে, শাসাচ্ছে, আমার আবার কালো মন্দির আয়না দেখে দিচ্ছি। এ বাড়িতে দিনের বেলায় তো ভয় লাগছে, রাতে থাকা তো অসম্ভব। আচ্ছা শোভানা, তোর কি মনে হয় মোবারক রং লাগায়নি তো আমাদের ভয় বাড়িয়ে দিতে?
কি কন, এত বড় সাহস কি হ্যার হইব? হ্যাঁ তো বাড়ির ভিতরের ঘরে বেশি আসে না। আপনি যখন ফিট হয়েছিলেন আইছিল, কিন্তু বাথরুমের দিকে তো যায় নাই। আর হ্যাঁ, রাতে যদি রঙের কোটটা থাকতো তাইলে তো আমি দেখতাম।
তোর ভাইজানকে আবার ফোনে পাওয়া যাচ্ছে না, কে জানে আমাকে ভূতের আড্ডাখানায় ফেলে দিয়ে সে কোন ভূতদের ধরতে গেছে। আমি আমার সারা জীবনে এমন বাজে পরিস্থিতিতে পড়িনি।
ভাইজান তো গেটে দুটা পুলিশ খাড়া করাইয়া থুইয়া গেছে, পুলিশকে বন্দুক দিয়ে ভূত মারতে পারবো? ভূতের সমস্যা তো আর বন্দুকের সমাধান হইতো না, আমি তো তাই বুঝতাছি।
যে রাতে অপলার শাবানা দুজনেই আয়নায় নারী শরীরের উলঙ্গ ছায়া দেখতে পেয়েছে, সে রাতে অপলার স্পষ্ট শুনেছে কেউ একজন ওকে বলছে এবারের আয়না সরিয়ে ফেলতে। এবং অদ্ভুত ভাবে সকালে দেখা গেল বাড়ির আয়নাগুলোতে কালো রঙের ঘন প্রলেপ, এমনকি অপলার ঘরে সেই নেপালি আয়নাটাতেও। মোবারক সারাক্ষণই ভরসা দিচ্ছে, কিন্তু অপলা আর শাবানা সে ভরসায় আস্থা রাখতে পারছে না। আবার বিষয়টা নিয়ে অপলা কারোর সাথে কথা বলে অন্য কোথাও শিফট করবে কিনা সে ডিসিশনও নিতে পারছে না। পাশে ইরফান এলে বিষয়টার মূল রহস্য যদি বেরিয়ে যায় তাহলে? হাস্যকর একটা বিষয়কে কেন্দ্র করে ইরফানের স্ত্রী হিসেবে থাকতার পাত্রী হতেও চায় না অপলা। একটাবার যদি ইরফানকে ফোনে পাওয়া যেত তাহলে একটা কিছু সিদ্ধান্তে আসা যেত। অবশ্য আর দুটো দিনের ব্যাপার, ইরফান তো চলেই আসবে। তাদের ঠান্ডা মাথায় ভেবে অপলা ঠিক করল এই দুটো দিন অন্তত এ বাড়িতে থাকা উচিত, কারণ আয়নার ভূত যদি ওদের ক্ষতিই করতে চাইতো তাহলে আয়না কালো রঙে ঢেকে দিত না, বরং সরাসরি ঘর মোটকে চলে যেত। যেহেতু আয়নাই যাবতীয় সমস্যার মূলে, সেহেতু আয়নাটাকে ঢেকে দিলেই বোধ হয় আপাতত সমস্যা মাথা চাড়া দেবে না। অপলা মোবারককে দিয়ে বাড়ির তিনটে আয়নাই ঢেকে দিল। যদিও রাত বাড়ার সাথে সাথে মনে হচ্ছিল উলঙ্গ ভূতেরা হয়তো যত্রতত্র এ ঘর ও ঘর হেঁটে বেড়াচ্ছে, আয়না থাকলেই ওদের ছায়া নির্ঘাত চোখে পড়ত। দুটোদিন ভয়ে ভয়ে ওদের কাটলো ঠিকই, কিন্তু ইরফান ফিরে এসে নতুন ঝামেলা বাঁধালো। আমি প্রথম পর্বেই দেখেছি ইরফান হায়াত এবং তার স্ত্রী অপলা তারা একদম নেত্রকোনার বর্ডার এলাকায় তাদেরকে বদলি করা হয়েছে। অর্থাৎ ইরফান হায়াতকে বদলি করা হয়েছে, কারণ তিনি একজন পুলিশের কর্মকর্তা এবং বেশ সাহসী কর্মকর্তা, এবং এই বর্ডারে তাকে আনা হয়েছে কারণ সে বর্ডারে খুব জোরে সোরে মাদক ব্যবসা চলছিল, যাদেরকে ধরা যাচ্ছিল না, এবং সেটার তদন্ত করতে তাকে সেখানে পাঠানো হয়েছে। কিন্তু তারা সেখানে গিয়ে যে বাড়িটাতে উঠেছে সে বাড়িটি বড় অদ্ভুত। সে বাড়ির আয়না নিয়ে আজকের কাহিনী আপনারা শুনছেন, আমি বিশদ না বলি, আজকের গল্পটি একটু বড়। আমরা চলে যাই দ্বিতীয় পর্বে, দ্বিতীয় পর্ব শেষ করে আবার আমি ফিরব, সে পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন। আমি শারমিন আছি আপনার সঙ্গে কুয়াশায়, আর আপনি শুনছেন এবিসি রেডিও।
কি করছো এসব তুমি? উফ, আমার কথাটা তো শুনবে, পুরো কথা তো শেষ হয়নি এখনো।
হ্যাঁ হ্যাঁ, আমি শুনেছি, আমি বুঝেছি, সবটা বুঝতে পেরেছি। এবার তো আমি বাসায় আছি, তোমার ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি আয়নার ভূতটাকেও সত্যি সত্যি দেখতে চাই এবং ধরতে চাই।
ক্রিমিনাল ধরার ভূত ধরা এক জিনিস নয় ইরফান, প্লিজ তুমি আয়নার রং তুলবে না বলছি, আমার কথা শোনো।
সরি সরি সরি, তোমার এই কথাটা আমি শুনতে পারলাম না। এই শাবানা, এই শাবানা, এই গ্লাস ক্লিনার আছে না ঘরে? আসার সময় তো এনেছিলাম বোধ হয়, নিয়ে আয় আর ওই খবরের কাগজ।
ভাইজান, আয়নার কালো রং তুললে যদি আম্মুর কোনো ক্ষতি করে ভূতে?
ক্ষতি নিয়ে তোকে ভাবতে হবে না, যা বলছি তা কর, যা।
তুমি এমন করছো কেন বলো তো? কি দরকার তোমার গ্লাস পরিষ্কার করার? চাইলে তো আমিই পারতাম, থাক না যেভাবে আছে সেভাবেই।
অদ্ভুত কথা বলছো, আমি শেভ করব না, আয়নাটা পরিষ্কার না হলে কি চোখ বন্ধ করে কাজ করব নাকি? তাছাড়া তোমাদের ছেলে মানুষের একটা সমাধানও তো চাই, তাই না? আমার বাড়ির আয়নার ভিতরে দিব্যি ভূত বাস করছে, আর সেই ভূত আমি নিজের চোখে দেখবো না একবার?
না খবরদার, না, ওই ভূত তোমাকে আমি দেখতে দেবো না, কিছুতেই না।
কেন, কারণটা কি বলো?
আমি বুঝছি ভাইজান, ভূতের শরীরে কোনো কাপড় নাই, খালি গায়ে দায় আফা না করতেছে, আপনি তো পাপ হইব। একটা চড় খাবি, যাই এখান থেকে, দাঁড়িয়ে আছিস কেন তুই?
সরি আপা, সত্য কথা মুখ দিয়ে বাইরে গেছে।
সত্যি এই জন্য নাকি অপলা?
আমার সত্যি সত্যি ভয় লাগছে। আমি চাই না বিষয়টা নিয়ে কোনো রকম বাড়াবাড়ি করতে, কারণ যত তাড়াতাড়ি সম্ভব আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাব। কি দরকার বলতো এতদিনের পুরনো ভূত প্রেতদের খুঁচিয়ে বের করে আনা? তা থাকুক ওদের মতো।
কিন্তু আমি যে ভূত না দেখে এবারে ছাড়ছি না।
আবার আয়নায় সেই পরিচিত মুখ বা শরীরের ছায় দেখতে পেল অপলা। তবে ইরফান শত চেষ্টা করেও কিছু দেখেনি। অপলার ইরফানের ভূত দেখা নিয়ে ঝগড়া বেঁধে গেল রীতিমতো। যদি ভূত সত্যিই থাকবে তবে ইরফানের চোখে কেন পড়বে না, সে কারণটাই জানতে চায় ইরফান। ইরফান সাফ জানিয়ে দিয়েছে ভূতের আয়না রহস্য ভেদ না করে ও এবারই ছাড়বে না। অপলা জানে ইরফান ভীষণ জেদি, তাই শেষ পর্যন্ত পুরো বিষয়টা ইরফানের উপরে ছেড়ে দিল। ও যা ইচ্ছে তাই করুক, অপলা এই নিয়ে একটা কথাও বলবে না। এদিকে আয়নার কালো রং পরিষ্কার করার পর আবারও একই অবস্থা। আয়নায় ঘন করে কালো রঙের প্রলেপ। এবার ইরফান আরো মরিয়া হয়ে উঠল। গোয়েন্দাদের মতো চারিদিকে খোঁজ খবর লাগিয়ে নতুন এক মুখরোচক গল্পের রহস্য ভেদ করল। যার বাড়ি তিনি জানালেন এ গল্প, তবে গল্পের লাইনে লাইনে দুর্বল যুক্তি, তারপরও ইরফানের কাজে লাগবে হয়তো।
তোমার মতন বিচক্ষণ বুদ্ধিমান রাজবাড়ি পুলিশ অফিসার শেষে কিনা ভূত প্রেত নিয়ে ভাবতেছো বাসা?
না স্যার, আসলে বিষয়টা আমাকে ভাবাচ্ছে। এর পেছনে যুক্তি তো অবশ্যই আছে, তবে এমন ভাবে চাপা পড়েছে যে সহজে চোখের সামনে আসছে না। তাই আপনার কাছে এই প্রশ্নগুলো করা। আপনি ভূত প্রেত সম্পর্কে কার কাছে কি শুনেছেন জানি না, তবে আপাত দৃষ্টিতে আয়নাতে কালো রং মেখে রেখে যাওয়াটা ভৌতিক মনে হবে যে কারো কাছে।
তুমি যে প্রশ্নটা করেছো সেটা নিঃসন্দেহে স্মার্ট একটা প্রশ্ন। তবে কি জানো, আমার যে আত্মীয় ছবি আঁকতেন তিনি জল রং না তেল রং ব্যবহার করতেন। তুমি আয়নার রং পরীক্ষা করছো কি? দেখো রঙের গন্ধে আর কি কি খোঁজ পাও। তবে ওনার আঁকা কিছু ছবি এখনো ওই বাড়ির মধ্যে বন্ধ আছে। তোমাকে আগে বলছিলাম কিনা জানি না, খেয়াল নেই আমার। যদিও বেশ পুরানো ছবি, তবু দেখো এই বিষয়ে তোমার হেল্প হইলেও হইতে পারে।
ওই ঘরের চাবিটা কি পাওয়া যাবে স্যার?
অবশ্যই, না পেলে তালা ভেঙে ফেলো, কোনো সমস্যা নাই। তবে আমি যতটা না এই বিষয়ে তোমাকে ভালোভাবে বলতে পারবো, মানে ওই যে রং ছবি আয়না কি কি সব বললা না, তার তো অনেক বেশি জানে এই এলাকার কাজ পাগলা। একবার যদি ওর সাথে কথা বলতে পারো অনেক অজানা তথ্য বেরিয়ে আসলেও আসতে পারে। কাজ পাগলা ওই বাড়ির পুরানো চাকর, বয়স অনেক, তবে এখনো কোন মন্ত্র বলে বাইসা আছে জানি না।
কিছু মনে করবেন না স্যার, আপনার নিজের বাড়ি অথচ এ বাড়ি নিয়ে অজানা তথ্যগুলো আপনাকে কোনো আকর্ষণ করেনি কখনো?
না, আমি ওইসব নিয়ে পড়ে থেকে কি করব। তোমাকে টাকা পয়সা ছাড়া আর কোনো কিছুর প্রতি আমি খুব একটা আকর্ষণ বা আগ্রহ বোধ করি না। গল্প উপন্যাস বা সিনেমাকারের ওসব কাজে লাগতে পারে, আমার না। আমার ভাই জীবনের হিসাব সহজ করে কষা, টাকা আছে সব আছে, টাকা নাই কিচ্ছু নাই।
এই রহস্য গল্পে তার মানে কাজ পাগলার ভূমিকাটা বেশ গুরুত্বপূর্ণ। আচ্ছা স্যার, এর নামটা বেশ অদ্ভুত কিন্তু, কাজ পাগলা। ওর নামের সাথে আয়নার কোনো সম্পর্ক আছে নাকি?
নামের মূল ইতিহাস জানি না, তবে এইটা জানি ওই পাগল নাকি পূর্ণিমার সময় কাঁচের টুকরা খায়। অবশ্য শোনা কথা, নিজের চোখে দেখি নাই তাই এই নাম।
ভেরি ইন্টারেস্টিং স্যার, আমি একসময় আপনার বাসায় গিয়ে চাবিটা নিয়ে আসবো।
ওকে ওকে, তুমি মোবারককে পাঠিয়ে দিও, খুঁজে দেখবো আছে হয়তো কোথাও চাবিটা, না পেলে তো বললামই নো প্রবলেম ভাইঙ্গা ফেলো।
থ্যাংক ইউ স্যার। আর একটা কথা, বিষয়টা কিন্তু শুধুই আমার ব্যক্তিগত কৌতূহল আর কিছু না, আপনি অন্যভাবে ভাববেন না স্যার।
সেটা আমি ভালোই বুঝতে পারছি, তোমার মতো ইয়ং ছেলেপেলেদেরই ব্যক্তিগত কৌতূহলটা একটু বেশিই থাকে। আমি কিছু ভাবি না, বললাম না আমার কৌতূহলে ভ্যারাইটি নাই, ওই এক কাগজের নোট ছাড়া।
সারা এলাকা খুঁজেও কাজ পাগলা কি পাওয়া গেল না, তবে কাজ পাগলা সম্পর্কে নতুন তথ্য পাওয়া গেল। অমাবস্যার সময় সে সারা গায়ে আলকাতে মেখে রাখে, আর পূর্ণিমার সময় বাজারে যে কোনো দোকানে আয়না দেখলে সে আয়নায় আলকাতে লেপে দিয়ে আসে। দেখ, ইরফানের কাছে আয়নার ভূত আর ভূতের কালো রং আয়নার লেপ্টেরিয়ার বিষয়টা জলের মতো পরিষ্কার, কিন্তু বাড়ির ভেতরে কিভাবে ঘটে এই ঘটনা সেটাই রহস্য। কাঁচপাগলাকে খুঁজে না পাওয়াটাও একটা রহস্য। থানার বড়বাবু বাড়িটা দেওয়ার সময় বলেছিলেন পেছনের তালা দেওয়ার ঘরটাতে কিছু পুরনো ছবি টবি আর ভাঙা ইজেল আছে, কিন্তু তালা খুলে ইরফান আর অপলা অবাক হয়ে গেল।
কি ইরফান, এটা একটা ছোটখাটো ছবির গ্যালারি, দেখেছো কি পরিমাণে ক্যানভাস রয়েছে এখানে?
হ্যাঁ, প্রচুর ছবি। চিন্তা করো, ছবিগুলো এভাবে ঠাসা দিয়ে ফেলে রেখেছে। আসলে এই বড়বাবু লোকটা টাকার বাইরে কিচ্ছু বোঝে না, বাড়িটার ভাড়াও বেশি নিচ্ছে। লোকটার টাকা আছে কিন্তু শখ নেই। শৌখিন হলে কিছু ছবি বাড়ির ভেতরে শ্রীবৃদ্ধির জন্য হলেও অন্তত ব্যবহার করতে পারত। আচ্ছা দাঁড়াও, আগে দেখি চিত্রকরের আকার হাত কেমন ছিল। ছবি উল্টো দিকে ঘুরিয়ে রেখেছে, কোনো মানে হয় এ কি? প্রত্যেকটা ছবি তো কালো রঙে ঢাকা, কি আশ্চর্য।
ওই পাশের বড় ক্যানভাসের পেছনে সেখানে খসখস শব্দ হচ্ছে, শুনতে পাচ্ছ? তোমার তোমার পিস্তল এনেছো না সঙ্গে?
না, দাঁড়াও দেখি।
কে কে ওখানে? আমি জানি ওখানে একজন আছে, বেরিয়ে আসুন এক্ষুনি, নইলে গুলি করব আমি। এখানে কি চাস? যা যা, এই ঘরে খারাপ জিনিস আছে, পালা।
তোমার সারা মুখে এত কাটা দাগ কেন? আচ্ছা তার আগে বলো, এখানে তুমি ঢুকেছো কিভাবে? কে তুমি?
ওই যে জানালা দেখতেছোস, ওইটা ভেঙে গেছে, কেউ জানে না। মেলা পুরান কাটতো, কাটে পছন্দ আসে, খালি আমি জানি আর সে জানে। আমার চিন্তা করছ না, আমি কাজ পাগলা।
এই ছবিগুলোতে আপনি কালো রং দিয়েছেন তাই না? আর আমার বাসা আয়নাগুলোতেও কি ঠিক বলছি?
ছবিগুলো আমি কালো রং আমি লাগাইছি, কিন্তু তোর বাড়ির আয়নায় আমি কালো রং দিই নাই, দিছে ওই ছবির একদম।
তুমি সবাইকে বোকা বানালেও আমাকে এত সহজে বোকা বানাতে পারবে না। চলো আমার সাথে থানায় চলো, তোমার পেট থেকে সব সুর সুর করে বেরিয়ে যাবে। গায়ে এত আঁচড় দেখেই বোঝা যাচ্ছে দাগি আসামি।
জেল হাজত থানা পুলিশ এই ছবির কারবার নিয়ে কিছু করতে পারবো না, ওরা তো কাঁচকলা দেখাইয়া এই বাড়িতেই থাকবে। যতদিন শিউলির ছবি আছে ততদিন।
শিউলি কি?
ক্ষমতা চায় তো খোলে যা, নিজের চোখে শিউলির দেখা যা, দেখা যা।
ইরফান দেখো, এই কাঠের জিনিসটা দেখতে তো প্রায় কফিনের মতো।
এইটা কফিন না, এইটা এই বাড়ির মূল ঘরের আয়নার ফ্রেম। আয়নাটা ভাঙা হয়েছে, উপরের অংশটা এরকম বাক্সের মতো। এই সুন্দর ডিজাইনের আয়নাটার ফ্রেম নিজেই ডিজাইন করে বানাইছিল স্যারে। সব শেষ শেষ সব।
এই এই কোথায় যাচ্ছ? তোমার সঙ্গে কথা আছে আমার, যাবে না বলছি, দাঁড়াও।
আমার সাথে কথা? আর কি কথা, সব কথা তো শেষ হয়ে গেছে, শিউলির লোকে কথা কথা।
কি করবে এখন? এর ভিতরে যদি কোনো লাশ টাশ থাকে আমার কিন্তু ভয় লাগছে।
আরে ধুর, এত ভয় পাচ্ছ কেন? আমি পুলিশের লোক। আরে এটা তো একটা পেইন্টিং, কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। ফাঙ্গাস পরে কি অবস্থা, রংটা কেমন ঝাপসা হয়ে গেছে।
এটাকে পেঁয়াজ দিয়ে পরিষ্কার করতে হবে, তাহলেই বোঝা যাবে।
চলো ভেতরে নিয়ে যাই বরং।
আমার মনে হচ্ছে বাড়িতে না নিয়ে এখানেই পরিষ্কার করা ভালো হবে।
না, ভেতরে বাড়িতে আমি এই পেন্টিংটা নিয়ে যাব, কারণ ছবিটা থেকে অনেক রহস্য বেরিয়ে আসতে পারে। দেখি না আয়না, ছবি, কালো রং, কাঁচপাগলা আর কি কি বিষয় আছে এখানে।
তুমি খুব জেদি,
চালাক, ইন্টেলিজেন্ট আর বুদ্ধিমানের যেমন পার্থক্য আছে, তেমনি জেদি আর কৌতূহলীর মধ্যেও পার্থক্য আছে। আমি বরাবরই একটু কৌতূহলী মানুষ।
অদ্ভুত একটা ডিজাইনের মানুষ প্রমাণ সাইজের আয়না। ফ্রেমের ভেতর থেকে যে ছবিটা অপলা আর ইরফান পেল, সেটা পরিষ্কার করার পর পুরো ক্যানভাস জুড়ে ফুটে উঠল এক অপূর্ব রূপবতী রমণীর ছবি, যার সারা শরীরে এক সুতো কাপড় নেই আর অসংখ্য ভাঙা আয়নার টুকরো। আশ্চর্য, তবে কি ছবির মেয়েটাই শিউলি? সৌন্দর্যের সংজ্ঞা তো কবি সাহিত্যিকরা দেন, কিন্তু এ সৌন্দর্য যেন চোখে ধরে না,
একটা মানুষ এত সুন্দর হতে পারে? কে বেশি সুন্দর, মেয়েটি নাকি শিল্পীর তুলি? চোখ নাক ঠোঁট চুল হাত পা শরীরের গড়ন সবই অপূর্ব নিখুঁত, আর যা যা কিছু তা ব্যাখ্যার অতীত। এত সৌন্দর্য নিয়ে যিনি এই ছবিতে বন্দী হয়েছেন তিনি আসলে কে? চিত্রকরের সাথে তার কি সম্পর্ক? আর আয়নার সঙ্গে চিত্রকরের তুলিতে এবার কত জাদু ছিল যে সৌন্দর্যের প্রতিটা রেখা রং তুলির আঁচড়ে ক্যানভাসে বন্দী হয়েছে? ছবির মেয়েটি অলস ভঙ্গিমায় একটা পায়ের উপর আরেকটা পা দিয়ে বিছানায় শুয়ে আছে, যেন জীবন্ত, যেন হাত বাড়ালেই রক্ত মাংসের স্পর্শ পাওয়া সম্ভব, যেন মেয়েটির ছোট ছোট নিঃশ্বাসের ওঠানামা বোঝা যাচ্ছে চিবুক থেকে ধীরে নেমে আসা গ্রীবার শেষ অংশে। অপলা আর ইরফান মন্ত্র বলের মতো ছবিটার মধ্যে আটকে গেছে। এবার অপলাও চায় এই শিউলির অজানা কথা জানতে। মনের ভেতরটা অস্থির এক তোরপারের ঢেউ যেন আছড়ে পড়ছে। কি হয়েছিল শিউলি, কেন সমস্ত ছবি কালো রঙে ঢাকা অথচ এই ছবিটা কলঙ্কমুক্ত? কে শিউলি? ভাঙা আয়নার টুকরো নিয়ে কেন বছরের পর বছর ছবিতে বন্দী হয়ে কাঠের ফ্রেমের বাক্সে শুয়ে আছে? কেন এবার আয়নায় নিজেকে দেখতে এত ভয় ওর? কেন এবারেতে আয়না রাখতে চায় না? এত আপত্তি কেন নিজেকে দেখার? সব জানতে হবে, তবে আয়নায় কি বারবার শিউলিকেই দেখেছে ওরা? কই, মুখের আদল তো মনে পড়ছে না। শিউলির ছবিতে অপলো বেডরুমে একদম নেপালি আয়নার অপোজিটে রেখেছে ওরা। এরপর গভীর রাতে আয়না ভাঙার শব্দে ঘুম ভাঙল দুজনার।
শুনছো,
আয়নাটা ভেঙে গেছে।
আমার কিন্তু ভীষণ ভয় লাগছে।
আবার তোরা আমাকে আয়নার সামনে নিয়ে এসেছিস।
আপনি আপনি আয়না এত ভয় পান কেন? আপনি এত সুন্দর অথচ
ভয়? লজ্জা, আমি লজ্জা পাই। এই রূপের আগুনে পুড়ে গেছি, এই রূপ আমাকে এত লজ্জা দিয়েছে, এ আয়না আমাকে লজ্জা দিয়েছে, এ আয়না এ বাড়িতে বন্দী হয়ে আছি আজ।
আপনার আপনার আত্মা কিভাবে মুক্তি পাবে? আমরা আমরা আপনাকে সাহায্য করতে চাই। কি হয়েছিল আপনার সঙ্গে?
আমি তো মরেও মুক্তি পেলাম না, এই রূপের জন্য। সর্বনাশা রূপ, আগুন লাগিয়ে দে ছবিটাতে, এক্ষুনি আগুন লাগিয়ে দে, কালো রঙে ঢেকে দে বাকি সব ছবিগুলোর মতো। আমি আর কারো কারো চোখের দৃষ্টিতে নষ্ট হতে চাই না।
শুধু শুধু ছবিটা পুড়িয়ে দিলে আপনার মুক্তি?
পুড়িয়ে দে, আমার ছবিতে পুড়িয়ে দে, সব জানতে পারবে, সব জানতে পারবে।
ইরফান, ইরফান তুমি এমন হা করে তাকিয়ে আছো যে, এই কি হলো তোমার, ভয় পেয়েছ?
অপূর্ব, অপূর্ব, কি দেখলাম আমি? সব থেকে আত্মা বলে কিছু হয় তাহলে?
কি এক আশ্চর্য মোহে ইরফান বারবার কাপড় দিয়ে ঢাকা ছবিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এত চেষ্টা করছে অথচ চোখ যেন সরাতেই পারছে না। বিষয়টা কি দৃষ্টিকট লাগছে? অপলা যদি টের পায় কি ভাববে? অপলা যাই ভাবুক, ওই শিউলি বা শিউলির আত্মাকে ইরফান বারবার দেখতে যায়, আর তাই আবারও আয়না যায়। ভাঙা আয়না দ্রুত চেঞ্জ করে নিল। এদিকে মোবারক ও কাঁচ পাগলাকে ধরে নিয়ে এলো।
তুমি পালিয়েছিলে কেন? শোনো, তোমার কোনো ভয় নেই। তুমি আর কি জানো এই ছবিটা আর এই ছবিটার মেয়েটা সম্পর্কে? বলো আমাকে, জলদি বলো আমাকে।
কেন শিউলি রে পুরাইবি না, মজা গেলি তুইও? কর রূপের আগুনেও তোর চোখ পুড়তেছে। আমি জানি জানি, কেউ পারবে না, কারো এত সাহস নাই, এত ক্ষমতা নাই।
শিউলির সঙ্গে চিত্রকরের সম্পর্ক কি ছিল বলো তো আমাকে?
প্রেম ভালোবাসার সম্পর্ক, মন শৈলের সম্পর্ক। আর আমি খালি দেখতাম, দুই চোখ দিয়ে দেখতাম, ঘুমাইতে পারতাম না, খুব জ্বালা হইতো।
এত কাছে খোলা ফুলের বাগান, পানি দিতেছি, যত্ন করতেছি, ফুল ফুটতেছে দেখতেছি, কিন্তু ফুলে হাত দেওয়ার অনুমতি আমার নাই।
কি পাগলের মতন চাতা কথা বলছো? যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও।
কে জলে? আমি তো পাগলি জানাস না, এবার তুইও পাগল হবি। ওই শিউলি সম্মোহন বিদ্যা জানে, কথা না কইলে কি হইছে? পুরুষ মানুষের বশ করার বশীকরণ জানে, পাইস নাই এখনো? তাইলে এতক্ষণ ছবির সামনে দাঁড়ায় ছিলি কেন? তোর রক্ত জলটা ছিল রে,
তুমি জানলে কিভাবে? আমি আমি
পর এরপর কি ঘটবো তাও জানি। বাঁচতে চাস তোর শিউলির ছবি পুরাইয়া দে, নাইলে আমার মতো পাগলা হয়ে যাবি, সারা জীবন আয়নার কাজ খাইতে হইব। আমি যাই।
শিউলি সম্পর্কে আর কি কি জানো তুমি? শিউলি কিভাবে মারা গেছে এই গল্পটা আমাকে বলো।
শিউলি খুনি, খুন করছে, এরপর নিজে মরছে, আমি আর কিছু জানি না। শিউলিরে খুঁজতা লাভ নাই, ওর ছবি পুরাইয়া দে এই পূর্ণিমায়, ওর চিহ্ন নিশ্চিহ্ন খুঁজা দে, না করলে আমার কি? আমি তো আর আয়না দেখি না।
ইরফান, এই ইরফান, কি ব্যাপার? দরজা বন্ধ করে রেখেছো কেন? অফিসে যাবে না? কি আশ্চর্য! এই
ছুটি নিয়েছি, সারাদিন বাসায় থাকবো, এই ঘরে সব ছবি বের করবো, আর ভাবছি শিউলির পুরোনো আয়নাটাতে ফ্রেম লাগিয়ে দেবো, বাড়িতেই ডেকে নেবো ওদের।
এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে ব্যাপারটা, তোমার মতো একজন পুলিশ অফিসার সামান্য একটা পেইন্টিং নিয়ে অতটা উতলা হলে দেখতে ভালো লাগে? অফিস ছুটি নিতে হবে জানো।
জীবনে ভূত প্রায় থাকতে এসব বিশেষ করিনি, আর জীবনটা তো চোর টাকার কোনটা বদমাস নিয়ে কাজ করেছি, সুযোগ যখন হলো এখন শিউলির আত্মা নিয়ে একটু কাজ করি, কি বলো?
তুমি ভূত ধরার কাজে নয়, এসছে অনেক জরুরি কাজ নিয়ে এখানে এসেছিলে ইরফান।
অবশ্য পরে হবে, ভাবছি শিউলির ছবিটা আমার ঘরের পাশের দেয়ালে রাখবো, আর অন্য পাশে শিউলির ওই বড় সুন্দর ডিজাইনের আয়নাটা, যাতে দুই পাশ থেকেই শিউলিকে দেখা যায়, এক পাশে সরাসরি, অন্য পাশে মিরর ইমেজ।
তোমার সাথে এখন আমার কথা বলতে ইচ্ছে করছে না। যাই হোক, দরজাটা বন্ধ করেছিলে কেন? আর এতক্ষণ ধরে আমি কথা বলছি, তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন?
শিউলিকে দেখছিলাম বুঝলে, সত্যি অপূর্ব। বিখ্যাত কে যেন বলেছিল, পৃথিবীর সমস্ত সৌন্দর্য হচ্ছে আলো আধারের খেলায় আর নারী শরীরে, কথাটা একদম সত্যি, ছবিটা থেকে চোখ ফেরানো যায় না। মহিলাটাকে যদি সত্যি সত্যি দেখতে পারতাম, অবশ্য আয়না আর পূর্ণিমার সঙ্গে শিউলির একটা কিছু চোখ সূত্র আছে, আমাকে এই পূর্ণিমায় আয়না নিয়েই এগোতে হবে। ও তোমাকে বলছি হাসবা না, কিন্তু মিষ্টি একটা গন্ধ পেয়েছি আমি জানো, কত রাতে ছবিটা থেকে শিউলি ফুলের ঘ্রাণ আসছিল।
তোমার মাথাটা না গেছে, তুমি যে সারাক্ষণে ছবিটার দিকে তাকিয়ে আছো সেটা আমি বুঝতে পারছি। সত্যি করে বলো তো, তোমার ভিতরে কি চলছে? দরজা বন্ধ করেছিলে কেন? শুধুই ছবি শিউলির দিকে তাকিয়ে থাকার জন্য?
তোমাকে হিংসে হচ্ছে?
মানে একটা ছবির সঙ্গে আমার হিংসে কেন?
কারণ শিউলির চোখের ছটায় তুমি বা আমার বাড়ির সমস্ত আয়না ম্লান। তাই
তোমার কথা আমি বুঝলাম না।
তুমি কেন বিষয়টা নিতে পারছো না বলো তো? আমি আমি যদি ছবির দিকে তাকিয়ে থাকি তাতে সমস্যাটা কি?
সমস্যা আছে, কারণ ছবিটা অনাবৃত, আমার অস্বস্তি হয়। বৃষ্টিভাবে আসবে না বলছি, আমি আজই ছবিটা পুড়িয়ে দেবো, সব ঝামেলা চুকে যাবে। এ বাড়িতে থাকাটাই আমার ভুল হয়েছে দেখছি। কুসুম যেদিন নেপাল আয়নাটা ভেঙেছিল সেদিনই মনে করে দেখছিল, তখনই চলে যাওয়া উচিত ছিল।
এখন তুমি চলে যেতে পারো, কিছুদিন ঢাকায় থেকে এসো, এই ফাঁকে আমি শিউলির সঙ্গে সময়টা কাটাবো।
অসভ্যের মতো কথা বলবে না, আজই ছবিটা পড়াবে, ব্যাস।
না, শিউলির ছবি আমি আমি পড়াবো না, এটা আমি আমার কাছে রাখবো।
কেন? শিউলি আপনার সঙ্গে সহবাস করবে না ছবিটার সঙ্গে?
যদি সম্ভব হয় তাই।
তুমি তোমার চোখ কান বাসনায় উন্মাদ হয়ে গেছে ইরফান, ছি 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 ছি, আমার ঘেন্না হচ্ছে, গা ঘিন ঘিন করছে।
মানে মনে সারাক্ষণ ঘেন্না পুষে রাখলে ঘেন্না তো হবেই, সবকিছু স্বাভাবিক ভাবে দেখার ভাবার চেষ্টা করো।
স্বাভাবিক? কোনটা স্বাভাবিক ইরফান? সামান্য ছবির জন্য অফিস ছুটি নিয়ে দরজা বন্ধ করে হাঁ করে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে আছো, আবার বলছো সম্ভব হলে।
অত চিঠি না করে যাও এখান থেকে, আমাকে একা থাকতে দাও, মোবারক এলে আমাকে ডাকবে, খবরদার এই ঘরে পাঠাবে না কিন্তু।
আমি কিচ্ছু করতে পারবো না।
ভাষা।
এটা আমাদের রহস্য বেশ খানিকটা উন্মোচিত হয়ে গেছে, কিন্তু পুরোটা উন্মোচন করার এখনো হয়নি, কিছুটা বাকি রয়ে গেছে যেটা আমরা জানবো এখন কথাটা শেষ পর্বে। আমি আর কথা না বলি, আমরা চলে যাই একদম শেষ পর্বে, যেখানে রয়েছে গল্পের সব রহস্যের সমাধান। আসলে কি সমাধান রয়েছে না সমাধান হবে না সেটা আমরা জানবো একেবারে শেষে। সে পর্যন্ত সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না। আমি শামিন আছি আপনার সঙ্গে আসুন চারপাশে। গাদা করে রাখা অসংখ্য ছবির পেছনে একটা ছোট্ট নোটবুক পেল মোবারক। নোটবুকটা সে অপলার হাতে দিল। দীর্ঘদিন অযত্নে পড়ে থাকা নোটবুকের প্রত্যেকটা পাতায় পেন্সিল আঁকা স্কেচ, সবই অবশ্য নারী মুখের। আর পাশে কালো কলমের লেখাগুলি তেমন কালি ছড়িয়ে হলদেটে হয়ে আছে। নোটবুকটা শিউলিকে চিত্রকর উপহার দিয়েছিল বোধহয়। অপলা একটা একটা করে পৃষ্ঠা পড়ছে, আর মনে হচ্ছে যেন ঘটনাটা নোটবুকের পাতায় নয় বরং চোখের সামনে নিজে দাঁড়িয়ে শিউলি বা শিউলির আত্মা কথাগুলো বলছে। সবটাই দেখতে পাচ্ছে অপলা। এটাও কি তবে শিউলির সম্মোহন বিদ্যা? অপলা অস্পষ্ট লেখার রেখা ধরে চলে গেছে অন্য কোনো মায়াময় মোহময় ছবির জগতে, যে জগতে এক অপূর্ব নারী তার বিভৎস কুৎসিত অভিজ্ঞতার কথা বলছে। প্রত্যেকটা কথা যেন অপলাকে বিষের ফলার মতো তীক্ষ্ণ তীরের মতো বিঁধিয়ে দিচ্ছে। সত্যি কি সত্য কল্পনা, নাকি শিউলির আত্মা নিজের মুখে বলছে এসব? ইরফানকে লুকিয়ে অপলা নোটবুকটা রাতের বেলায় চুপি চুপি পড়ছে। অবশ্য ইরফান পাশের ঘরে বন্ধ দরজার ভেতরে ছবি শিউলি বা শিউলির শরীরের সঙ্গে ওর কি কথা হচ্ছে তা অপলা জানে না, জানতে চায় না, কারণ তাকে নিজেকে ছোট লাগে। গভীর রাতে অপলার একটা করে পাতা পড়ছে, আর কথাগুলো যেন শিউলি বলছে। এবার স্বপ্ন অথবা জাগরণের মোহে চলছে অপলা আর শিউলির কথোপকথন।
জানো তো, প্রতি রাতে ওই চিত্রকর আমাকে অনাবৃত করে আয়নার সামনে বসিয়ে দিত। তারপর তার শূন্য ক্যানভাসে অসংখ্য রং ঢেলে তুলির আঁচড়ে আমার শরীরটা বন্দি করত।
কেন তুমি তার কথা শুনতে বলো তো?
ভালোবেসে, খুব ভালোবাসতাম তাকে, জীবনের চেয়েও বেশি। কিন্তু আমাকে সে ভালোবাসেনি, ঠকিয়েছে, কখনো আমার শরীরে হাত দেয়নি ঠিকই, কিন্তু আয়নায় হাত দিত। আমি লজ্জায় মরে যেতাম, কিন্তু কিচ্ছু বলতাম না, ভালোবাসার কথাও বলতে পারিনি।
কেন, যাকে ভালোবাসতে তাকে কেন বলনি তোমার মনের কথা?
এত রূপ আমাকে বিধাতা দিয়েছেন ঠিকই, কিন্তু মুখের ভাষা দেননি।
তাহলে তাহলে আমি কার সঙ্গে কথা বলছি? সত্যি কথা বলছি তো আমরা?
আমি শিউলির আত্মা, আমি মুক্তি চাই, আমাকে মুক্ত করবে। আর কোন পুরুষের কাম বাসনার দৃষ্টি আমি চাই না। আচ্ছা, আমি মরি কেউ কেন এই পাপ থেকে মুক্তি পাইনি বলতো?
আমি তোমাকে মুক্ত করব।
পারবে সত্যি? তুমিও পারবে না, তোমার স্বামী তোমাকে বাধা দেবে। একবার ওই বন্ধ ঘরে গিয়ে দেখো তোমার পুরুষ স্বামীটা কিভাবে আমার ছবির ছোটে ঠোঁট চেপে রেখেছে, আমার বক্ষদেশে কিভাবে চিঠি। কেন আমার ছবি তুমি আয়নার সামনে রাখতে দিলে? আমি আয়নার অভিশাপে অভিশপ্ত, আয়নার সামনে আমার আত্মা অভিশাপের প্রাণ পায়। আর কতবার আমি এর যন্ত্রণা সহ্য করব?
তোমার স্বামীকে ফেরাও, আর বলো না, আমার কষ্ট হচ্ছে। আমিও যে ইরফানকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি,
আমার ছবিটা পুড়িয়ে দাও, দয়া করে আমাকে পাপের ছায়া থেকে মুক্তি দাও। আর পাচ্ছি না, আমি মৃত্যুর সময় ছবিটা পোড়াইনি, এটাই আমার ভুল ছিল। ভেবেছিলাম শাহিদ পোড়াবে,
এ তো আরো পাপ করলো। আমার মৃত পচা শরীরটা নিয়ে চলছে সব। আমি ওই পাগলের জীবন অতিষ্ঠ করে দিয়েছিলাম, তবুও জানো, আমার ছবি ঘুরাইনি, আয়নার ফ্রেমে বন্দি করে রাখলো। আর তুমি এ বাড়িতে আমার আয়না নিয়ে এলে, অভিশপ্ত আয়না আমাকে আবার টেনে নিয়ে এলো মানুষের দৃষ্টি ভয়ঙ্কর পাপে। আমি তোমাকে মুক্ত করবো, নিশ্চয়ই মুক্ত করবো। উড়িয়ে দেবো তোমার ছবি, কোনো আয়না থাকবে না এ বাড়িতে।
সাফা, কি ও সাফা?
হঠাৎ শ্যামাল একদাকে অপলের মোহভঙ্গ হলো। ও কিন্তু স্বপ্ন দেখছিল, তবে নোটবুকের শেষের পাতাগুলোতে অন্যরকম লেখা কেন? যেন শেষটা অন্য কেউ লিখেছিল। চিত্রকর পুলক হাসান নারী শরীরের ছবি আঁকত, তার জন্য নতুন নতুন মডেলের যোগান দিত ওই কাঁচ পাগলা শাহিন। বেশিরভাগ সময় যৌনকর্মীদের নিয়েই আসত। হঠাৎ একদিন একটা মেয়েকে ধরে নিয়ে এলো। সে নুট ছবির মডেল হবে, তার টাকার প্রয়োজন, তবে সে যৌনকর্মী নয়। কিভাবে এলো মেয়েটি পুলক তা জানতে চাইনি, তার মেয়েটি অর্থাৎ শিউলিকে ডানা কাটা পরি বললেও ভুল হবে। আর একটা কথা বলা হয়নি, চিত্রকর পুলক হাসান সবসময় নুড মডেলের মিরর ইমেজটাকে ক্যানভাসে বন্দি করতে। বলা যায় এটা তার স্টাইল। ছবি আঁকার সময় যতবার পুলক আয়নায় ও শরীরের বিভিন্ন জায়গায় হাত দিয়েছে, ততবার শিউলি লজ্জায় কুকরে গিয়েছে। একদিন হঠাৎ আবিষ্কার করে শিউলির খুব ইচ্ছে হয় পুলক যেন সত্যি সত্যি ওর কাছে আসে, ওকে স্পর্শ করে। ততদিনে অসংখ্য ছবি আঁকা হয়েছে শিউলির উলঙ্গ শরীরের। একটা একটা আঁকা ছবির রং শিউলির মনে কালো বাসার রং ছড়িয়ে দিয়েছে। পুলককে ভালোবেসে ফেলে ঠিকই, কিন্তু মুখে তা বলতে পারেনি, কারণ শিউলি বোবা। তারপরেই ঘটল এক জঘন্য ঘটনা। বিদেশে কিছু লোক পুলকের ছবি কিনতে এলো। ভীষণ পছন্দ করলো শিউলির ছবির সঙ্গে শিউলিকেও। শিউলির সমস্ত ছবি বিক্রি করলেও একটা ছবি পুলক নিজের জন্য রাখে। অথচ প্রতি রাতে ওরা শিউলির ছবির মতো শিউলির সুন্দর শরীরটাকে ক্ষত বিক্ষত করে ঔরস উল্লাসে মেতে উঠত। পুলক নেশাতুর স্থির দৃষ্টিতে আয়নায় তা উপভোগ করত। কিরে কষ্ট হতো শিউলির তা কোনোদিনই বলতে পারেনি সে। কেন পুলক এমনটা করলো শিউলি জানে না। শিউলি তো দেহ ব্যবসায়ী নয়। এক রাতে নির্জনে ভোতরে বাড়ির অন্দরমহলে নেশার সঙ্গে অতিমাত্রায় তারপিন আর কাঁচের গুঁড়ো খাইয়ে শ্বাস রুদ্ধ করে শিউলি পুলককে মেরে ফেলে। অতিরিক্ত ভালোবাসার দহনে, রাগে, ঘৃণায়, দুঃখে পুলককে খুন করার পর শিউলি আরো অস্থির হয়ে যায়। তারপর নিজেও আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সুন্দর ক্ষতবিক্ষত পাপি শরীরটাকে ভালো করে দেখে নেয়। আচ্ছা কি এমন আছে নারীর শরীরে? আয়নায় তাকিয়ে ধারালো ছুরি দিয়ে এক টানে কেটে ফেলে হাতের শিরা। গল গল করে তাজা রক্তের লাল স্রোতে ভেসে যায় শিউলির শরীর। একদিন পর শাহিন বাড়িতে এসে রক্ত শূন্য শিউলির ফ্যাকাশে শরীর আর পুলকের মৃতদেহ দেখতে পায়। লাশ দুটিকে ও কিভাবে সামলেছিল তা নোটবুকে লেখা নেই, কিন্তু মৃত শিউলির শরীরে ওই শাহিন লোহী চকচকে চোখ দিয়ে হাত রাখে। জীবিত অবস্থায় যা পারেনি সে কোনোদিন, অপূর্ব সুন্দরী শরীরটাকে হাত দিয়ে ছুঁয়ে দেখার নোংরা লোভ শাহিনকে ভুলিয়ে দিয়েছিল যে শিউলি মৃত। তারপর থেকে শাহিনের সাথে ঘটতে থাকে ভৌতিক সব ঘটনা। যেখানে আয়না দেখে সেখানে শিউলির উলঙ্গ শরীরের ছায়া তাকে তাড়া করে ফেরে, আর আয়নার কাঁচের শরীর কেটে ফালা ফালা করে দেয়। ভয় একসময় আয়না ভেঙে কাঁচের টুকরো খেতে আরম্ভ করে দেয় উন্মাদ শাহিন। তারপর থেকে তার নাম হয়ে যায় কাঁচ পাগলা শাহিন। অথচ তারপরও শিউলির ছবিটা নষ্ট করার সাহস কাঁচ পাগলার হয়নি। অদ্ভুত, বাধ্য হয়ে ছবিটা আয়নার ফ্রেমে আটকে রাখে। শিউলি আছে, থাকবে এই চিত্রকরের বাড়িতেই, কিন্তু মুক্তি চায় সমস্ত পুরুষের লালসার চোখ আর দৃষ্টির আগুন থেকে। শিউলি আত্মহত্যা করেছিল ভরা পূর্ণিমায়, তাই পূর্ণিমায় ওর অশরীরী আত্মা শরীরে দহনে বাড়িময় ঘুরে বেড়ায় মুক্তির আশায়। আয়না দেখলে ছটফট করে।
সুন্দর
লাগছে, যদি এখানে চলে আসে একটা কেলেঙ্কারি হয়ে যাবে, পুরো বাড়ি মাথায় তুলবে। দেখেছিস তো কি বাড়াবাড়ি করছে শিউলির ছবিটা নিয়ে।
তাই স্বীকার করতে হবে বাফা, শিউলির যে রূপ এই রূপে তো বেড়া করতো পূর্বই। সারা জীবন আমি সুনু পাউডার খাইলেও এমন সুন্দর হতে পারবো না।
শাবানা কিসের মধ্যে কি বলিস তুই বলতো? শোন, জগতে সব কিছুর লিমিট থাকতে হয়, নইলে পদে পদে বিপদ। এই রূপের জন্যই তো শিউলি মরেও ছবিতে আটকে ছিল। দেখছিস না এই বাড়িতে আসার পর কত ঘটনা ঘটলো।
এলা এই বাড়ির থেকে অন্য জায়গায় বদলিল নাফা, বাড়ি একটা কুফা বাড়ি।
ঠিকই বলেছিস, যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি ছাড়তে হবে, আসলেই কুফা বাড়ি এটা।
প্রত্যেকটা ধ্বংসের পেছনে একটা করে গল্প থাকে। শিউলির ছবিটা পোড়ানোর পর যে গল্পের সূচনা হলো তা একান্তই অপরার জন্য। অপলাল আর কোনোদিনই এই জঙ্গলের নির্জন ভুতুরে বাড়িটা ছাড়া হয়নি, কারণ শিউলির মতো সেও ভালোবাসার মায়া জালে আসছে পৃষ্ঠে বন্দী। কাঁচপাগলা মারা গেছে, তবে নতুন কাঁচপাগলা জন্মও হয়েছে, আর তার নাম ইরফান। শিউলির এই ছবিটার জন্য কেন এতটা মরিয়া তার উত্তর অপলার জানা নেই। ইরফান এখানেই থাকে, বাড়িতে কিনে নিয়েছে ডাবল দামে। প্রথম প্রথম বাইরে বেরোত, কিন্তু এখন না, এখন কোথাও যায় না সে। এবারে সমস্ত দেয়ালে দেয়ালে বড় বড় আয়না লাগানো, তাতে আনাড়ি হাতের রঙের প্রলেপ আর তুলির অবাধ্যতা নিয়ে ইরফান খেলা করে দিন রাত। যখন ক্লান্ত হয়ে যায় তখন সমস্ত আয়না ভেঙে গড়িয়ে কচকচ করে মুখে পড়ে নেয়, আবার আয়নার বদল হয়। কি দেখেছিল সেদিন ইরফান শিউলির উলঙ্গ অশরীরী শরীরের সুগন্ধি ভাজে অপলা জানে না, কিন্তু এটা জানে ইরফানকে সে ভালোবাসে। তাই পূর্ণিমার অমাবস্যার কাঁচ ভাঙা আয়নার প্রতিফলনে কালো রঙের সমস্ত ব্যাখ্যা নিয়ে এইখানে এই চিত্রকরের বাড়িতেই ছবির মতো নিশ্চুপ আর শান্ত হয়ে ইরফানের পাগলামি দেখে।
আমার একমাত্র করা সমালোচক, বলো না কেমন হয়েছে শিউলির ছবিটা? শিউলি ফুলের একটা মিষ্টি গন্ধ আসছে না পাচ্ছ? শরৎ এসে গেছে তাই না? কতদিন বাইরে যায় না, তার থেকে কিছু বলো।
বন্ধ ঘরের ভেতর ইরফান কি এমন পাপ কাজ করেছিল যে অমর অপূর্ব রূপবতীর অভিশপ্ত দৃষ্টির আগুন থেকে ইরফানের মুক্তি নেই? শিউলির ছবিটা পুরো ছাই হয়ে যাওয়ার পরও কেন ইরফানকে মুক্তি দিল না শিউলি? তা যদি জানা যেত তাহলে অপলা ভালোবাসার দায় থেকে মুক্ত হতে পারত। অপলা তো জানে মানুষ সৃষ্টির সেরা জীব, অথচ তারপরও কি করে একটা অতৃপ্ত অভিশপ্ত আত্মার আগুনে প্রতিনিয়ত পড়ছে ইরফান আর জ্বলছে অপলা? তবে কি রহস্য আর মানুষের যোজন যোজন জানার ফারাক?
দেখি ভাই কিসের শব্দ হলো এটা?
আয়না ভাঙছে আর শুনে মানা। ওই যে বাড়িটা দেখতেছেন, ওই বাড়িতে আয়না গোতা ছিল, কখন পূর্ণিমা আর অমাবস্যায় আয়নার ভিতর বেলায় ভূত খাড়ায় থাকে, কাপড় সাপড় সারা। নতুন পুলিশ মাতাবুরি করছিল, এই মাতাবুরি মাসুল ও হনুদিত আছে হেয়ানা বাঙ্গে, ওই পুলিশের সব তার চিরা গেছে। রাগ উঠলে আয়না টুকরা ভাতের মতো সাভায় খায়।
কি বলছেন, ভয়ঙ্কর ব্যাপার তো, কাজ খেলে তো মানুষ মরে যাবে।
ভূতের আয়নার কাজ খেলে কিছু হয় না, তো সাবধান করতেছি আপনারে, আপনি এলাকায় নতুন মানুষ, খুব সাবধান, ওই বাড়ির দিকে চোখও দিয়েন না, আয়নার ভূতের সব রাগ কিনাম বেড়াগ মানে পুরুষ মানুষের উপর, একবার ধরলে আর রক্ষা নাই, চির জীবন আয়নার সামনে বন্দি, আর শেষে নাম পাইবেন কাজ পাগলা।
আপনার মুখের কথা শুনেই তো আমার আয়নার ওই ভূতটাকে দেখতে ভীষণ ইচ্ছে হচ্ছে।
এতক্ষণ কি হুদাই আপনার জন্য এতগুলো কথা খরচ করলাম ভাই জান, কন তো গরিবের তার দাম নাই।
না না ঠিক আছে, থ্যাংক ইউ, আপনার কথা আমি মনে রাখবো।
মনে রাখবেন কি, মনের ভিতর গাইতে নেন।
আজও চলছে আয়না ভাঙারি রহস্য শব্দের ঝনঝনানি, লোকমুখে এখন গল্প হয়ে বেড়ায়। ভাঙা আয়নার ছোট ছোট টুকরোর ভেতরে একসঙ্গে শত শত আয়না ভূত দেখা যায়। কি জানি কে বা কারা বানানো এই গল্প, কেউ তো আসে না বাড়িতে। বয়সের ভারে এখন অপলব দৈর্ঘ্যে ছোট হচ্ছে, কিন্তু ভাঙা আয়নার পরিচিত সেই শব্দের দৈর্ঘ্য কেন ম্লান হচ্ছে না কে জানে। এবার কি তবে ভালোবাসার দায় অপলাও দিন গুনছে? এ বাড়ি থেকে মুক্তির আশায় শিউলির ছবির মতো অথবা অসংখ্য টুকরো আয়নার শত সহস্র ক্ষতের মতো ভূতুরে এই বাড়িটার কোনো নাম নেই, তাই যা যা ইচ্ছে সে নামেই ডাকতে পারে এই বাড়িটাকে। তবে অপলা মনে মনে ভাবে এবারে নাম হওয়া উচিত ছিল অভিশপ্ত আয়না বাড়ি। এতক্ষণ ধরে শুনলেন কুয়াশার যে গল্প, তার নাম ছিল অভিশপ্ত আয়না বাড়ি। লিখেছেন মাসুদা রহমান মেঘনা, নাট্যাংশ পরিচালনা ছিল প্রিয়ন্তী এবং সাউন্ডে ছিল পৃথ্বীরাজ। আর জানিয়ে দিব আজকের গল্পে যারা অভিনয় করেছে তাদের নামগুলো। অপলার চরিত্রে ছিল প্রিয়ন্তী, ইরফানের চরিত্রে রেহান, শাবানার চরিত্রে মেঘনা, মুবারকের চরিত্রে মঞ্জু, থানার বড়বাবু হয়েছেন শুদ্ধ, কাজপাগলা শাহিনের চরিত্রে অভিনয় করেছে সেতু, শিউলির আত্মার কণ্ঠ দিয়েছে নিতুল, অপরিচিত ভদ্রলোক ছিল নীরব এবং রিক্সা চালকের চরিত্র ছিল মনি। এই ছিল আজকের কুয়াশার গল্পের কলা কুশলীদের নাম। আগামী সপ্তাহে আবার সবাইকে কুয়াশা শুনবার আমন্ত্রণ জানিয়ে আমি শর্মিন আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।
কুয়াশা
exclusively on FusionBD.com.